exclusively on FusionBD.com.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে লাখ লাখ মানুষের মঞ্চে, মানুষের সামনে কনফেস করবার জন্য।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি আব্দুর রহিম। 26 বছর বয়সী রহিমের জন্ম কিশোরগঞ্জে। ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলেন, বিশেষ করে কেউ মিথ্যা বললে তিনি রেগে যেতেন আর সবসময় সত্য বলতেন এবং সত্য বলা পছন্দও করতেন। সবসময় সত্যের সন্ধানে থাকা রহিম আমাদের জন্য তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shabto Bolibo. Recharge yourself.
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রহিম রয়েছে আজকে এবং রহিম সম্পর্কে শুধু একটা কথাই বলবো যে এত বড় একটা সোশ্যাল ক্রাইম নিয়ে আজকে সে কনফেস করতে যাচ্ছে, যে ক্রাইমটি আমাদের নিতে অনেক বেশি কষ্ট হবে। আমরা বারবারই একটা কথা বলি, যিনি অপরাধ করেন তাকে ঘৃণা করা নয়, তাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করা নয়। আমাদের মূল বেসিসটা হচ্ছে যাকে আপনি শুনছেন সেই জায়গাটিতে আপনি নিজেকে বসিয়ে তার মতো করে ভুল কিংবা অপরাধ থেকে আপনাকে দূরে রাখা। সুতরাং আজকের এই গল্পটি কিংবা আজকের এই অপ্রিয় সত্যটি কোনোভাবেই যেন তার দিকে আঙ্গুল না তোলে আপনার জায়গা থেকে, সে বিষয়টি খেয়াল রাখবেন। আমরা শুরু করছি মূল পর্ব, তবে তার আগে বলে নিচ্ছি বরাবরের মতোই থাকছে SMS পোল এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ এত লম্বা সময়ের সাথে আপনি আমাদের এবং আপনার বর্তমানে যে মনোজাগতিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, এবং বি পজিটিভ নামে ফেসবুক একটা পেজ আছে যেখানে আপনি JBSB-র বিভিন্ন কন্টেন্ট নিয়ে লেখেন। আমরা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের লিসনারদের জন্য হয়তো ফর্মালি করবো, ইনফর্মালি বলছি যে যাহা বলিব সত্য বলিব 200 পর্ব পার করেছে এবং JBSB আনসেন্সর্ড নামে একটি পর্ব শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের যাহা বলিব সত্য বলিব শ্রোতা যারা রয়েছেন তাদের জন্য একটি মহামূল্যবান বই উপহার দেব খুব শীঘ্রই, যেখানে আপনার একটি বিশাল কন্ট্রিবিউশন থাকবে। যাই হোক, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা শুরু করছি মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে বলুন, আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন।
আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম বাদশা বলছি। আমি ছোটকাল থেকে বলতে চাই, আমার বয়স যখন 5 থেকে 6 তখন আমি দেখি যে আমার ফ্যামিলিতে আমার বড় বোন, আমি, বাপ মা, আমরা 4 জন আমাদের ফ্যামিলিতে। আমার বাপ মানে দুধের ব্যবসা করতো, মানে এক ধরনের গোয়াল বলে আর কি, গ্রামে 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 গিয়ে দুধ আনতো, ওই ব্যবসাটা আমার বাবা করতো। আর আমার জন্ম হওয়ার পরে বা আমার জ্ঞান হওয়ার পরে অনেকে আমারে বলছে যে আমি অনেক আদরের সন্তান। প্রথম আমার এক বড় বোন হয়ে মারা যায়, তারপরে আমার একটা বড় বোন হয় এবং আমি যখন পেটে তখন বলা হয় যে আমি এবার যদি মেয়ে হয় তাহলে আমার আম্মাকে আমার বাপা রাখবে না, ঢিকুল দিয়ে দিবে। তো তারপরে আমি হই, তো আমি হওয়ার পরে আমি অনেক আদর যত্ন পাই, আমার সবাই অনেক আদর করে। আমাদের ফ্যামিলিতে কেউ জন্মগ্রহণ করলে আমি ছিলাম মল্লি ছিলাম, আমার কানে যে কানে জায়গা ফোটা ছিল আমার এখন আসছে।
ওকে,
তো আমাকে এটা কবিরাজ ধরা হইলো।
কেন কবিরাজ ধরালো?
এটা আসলে আমাদের গ্রামের মানে কেউ হইলে এটা কবিরাজ ধরায়, তার মানে এটা জানার জন্য ভালো মন্দ, এবং একটা কবিরাজ থাকলে তাবিজ কবল দেয় আর কি, যেন কোনো সমস্যা টমস্যা না হয় আর কি।
ওকে,
তো একটা কবিরাজ ধরলো, কবিরাজটা মানে আমার জন্মের পর থেকেই ধরা এটা কবিরাজ।
জি,
তো চলতেছি আপনার যখন আমার 8 থেকে 9 বছর বয়স, এর ভিতরে আমি পড়াশোনা করি, আমি অনেক দুষ্ট টাইপের ছিলাম, অনেক শয়তানি করতাম, স্কুলে গেলে জিনিস কি আমার সাথে কেউ মিথ্যা কথা বলতো না, আমি অনেক খেতে দিতাম, তার প্রতি অনেক রাগ হইতাম, যদি আমার সাথে কেউ মিথ্যা বলতো তখন আমি ঝগড়া করতাম, মারতাম, তার স্কুলে গিয়ে ছাত্রদের সাথে মারামারি করতাম। আমার লাইফে আমি 3-4টি স্কুল পাল্টাইছি, মানে একবার গেঞ্জাম করলে পরে যেতাম না, মারি ডরে স্যারে আমাকে মারে, তারপরে এই আরেকটি স্কুলে ভর্তি হই, ওইখানেও গেঞ্জাম করি, আর ম্যাডাম আমার মারে, তো আমার আব্বা আমার সাথে রাগা রাগি দেখা।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
পরে আমার আর একটা বোন হয়।
আপনি প্রথম সন্তান ছিলেন?
না, আমি দ্বিতীয়।
বড় একটা বোন ছিল। আপনি যেটা বলছিলেন যে টিচার আপনার গায়ে হাত তুললে আপনার বাবা ওখানে গিয়ে রাগারাগি করতো টিচারের সঙ্গে?
আমার আব্বা এমনি কি আপনি উনি পড়াশোনা নেই, একদম মূর্খ টাইপের লোক, মানে ভালো মন্দ ওনার পড়াশোনা যে দুঃখ নাই বুঝে নেই, তো কারো সাথে কথা গুছায় বলতে পারে না, এবং কি অনেকের সাথে খারাপ বিহেভিয়ার করে। আর অ্যাকচুয়ালি আমার আমি আমার মার একমাত্র সন্তান, তো আমার বাপে অনেক আদর করতাম।
একমাত্র ছেলে?
হ্যাঁ, কারণ আমি একমাত্র ছেলে ছিলাম, আমার কোনো ভাই ছিল না, অনেক আদরে ছিলাম, মানে অনেক আদর করতো।
জি,
আর একটা আমি একটা জিনিস শিখাইতো, আমার মা শিখাইতো, সৎ পথ থাকবা, ভালো কিছু বলবা, কারোর সাথে মানে মিথ্যা বলবা না, গেঞ্জাম করবা না, এবং কি আমার বাড়িতে বিচার গেলে আমার আম্মা আমার অনেক শাসন করতো, কাঁচা কোঞ্চা দিয়ে অনেক বাড়িত ঠেঙ্গে আত্মে পায়ে বাড়িত এরকম করতো। তো আমার যখন বয়স আপনার 8 থেকে 9 হবে, তখন যে আমাদের আমার যে কবিরাজটা ছিল ছোটকাল থেকে, সে আমাদের বাড়িতে আসে, তো উনি পারমিশন নিয়ে আমাদের কাছে আসতো, এসে আমার তাবিজ টাবিজ দিয়ে দিত, আমি দেখতাম যে আমার সাথে তাবিজ আসছে, তো পরে অনেক সময় পাইতাম না তাবিজ, মানে আমি নিজেও জানতাম না তাবিজ গুলা কেমনে কেমনে চলে যেত। আর এদিক দিয়ে আমি কিছু পাগলামি টাইপের করি, মানে ছোট কালে পাগলামি বলতে গেলে আমার আমার ফ্যামিলির মধ্যে আমি অনেক ঝগড়া করতাম, আমার যে বড় বোন আছে সে আমার সাথে অনেক মিথ্যা কথা বলতো, তো ওর সাথে আমার খালি ঝগড়া হইতো, আর আমি অনেক মারতাম, এই বিষয়ে নিয়ে আম্মা আমারে মারতো, ঝগড়া যদি করতাম, তো আমার কথা হচ্ছে কি আমার মিথ্যা বললো কেন? আর আমার একটা ছোট কাল থেকে স্বভাব ছিল কি, যে যাই করুক যত ভুলি করুক, আমার কাছে যদি সত্য কথা বলে তাহলে আমি অনেক খুশি হই, মানে সত্য জিনিসটা আমি অনেক আনন্দ পাই, তাহলে আমার যা ক্ষতি হোক যত বড় লস হোক আমি তারা কিচ্ছু বলবো না, শুধু সত্য বলে। তো আমার বোন আমার মিথ্যা বলতো, দেখতে আসতে আমার একটা জ্ঞান লাগিয়ে থাকতো, তারপরে আমার একটা ছোট বোন হয়, তখন এই পড়াশোনা মনে করেন কি ছাইড়ে দিছি, পড়াশোনাও করি না, এই সব এই স্কুলে গেঞ্জাম করে চলে আসছি, আর পড়াশোনা করতেছি না, আর শয়তানি করি খালি, আপনার এই মাঝে মাঝে পাগলামি করি, মানে কিছু টাইপের পাগলামি করি, আপনার পোলা প্যান্ডলকে ঝগড়া করি, এবং আপনার বাসায় মানে ঠিক মতো খাওয়া দাওয়া করি না, সারাদিন কই থাকি দিতে কই থাকি আমি নিজেও জানি না, এরকম ধরনের কিছু পাগলামি টাগলামি করি।
ওকে,
তো পরে করা হয় কি আমাকে নিয়ে মানে আমার কবিরাজ দেখায়, যে আমার ছেলে এই ধরনের মানে আমার আব্বা মা এক কবিরাজ দেখায় যে এরকম পাগলামি টাকলামি করে, অনেক সময় মানে আমি জামা কাপড় খুললে আমার রাস্তায় হাঁটতাম ছোট খেলে, তো বলছে ঠিক আছে, তা আপনি ছেলে রে যে আমাদের এলাকায় একটা পাগলা মসজিদ আছে কিশোরগঞ্জের সবচেয়ে নাম করা একটা মসজিদ, ওই জায়গায় নিয়ে যান, একটা সমাধান পাইতে পারেন, এক কবিরাজে বলে। তো আমার আমার আব্বা মা ছোট খেলে নিয়ে যায়, যেদিন আমাকে নিয়ে যাবে সেদিন আমি যাইতে রাজি না, মানে আমাকে খুঁজেই পানা।
আচ্ছা,
আমি আপনার এই অনেক জায়গায় মানে আমার খুঁজে, এবং আমার আব্বা আমার অনেক দৌড়ায়, দৌড়ায় ধরে ধরে ধরার পরে আমার আব্বা ওই দিন চেতে যা, আমার আব্বা নিজের গায়ে নিজে আঘাত করে, মানে আমার আব্বা অনেক জিদি ছিল কেন আমাকে ধরতে পারে না। তো নিয়ে যাওয়ার পরে ওই পাগলা মসজিদে নিয়ে যাওয়ার পরে আপনার হয় কি মানে আমাকে কিছু কথা বলে, তো কথা বলার পরে আমার সেন্স থাকে না, তো আমার আব্বা আম্মা পাশে থাকে, অনেক কিছু মানটানত করে, করার পরে আছে ঠিক আছে, তো হুজুরে বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের পাগলা মসজিদ দুটা স্টুডেন্ট মানে জিন আর কি ওর সাথে থাকবে, ওর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, আর আপনার ছেলে কিন্তু নামাজ পড়তে হবে, 5 বার নামাজ পড়তে হবে। তো ঠিক আছে, আমার নিয়ে আসলো, তখন আমি নামাজ পড়ি এবং আমি খুব ভালো চলি মোটামুটি, আবার আমি স্কুলে ব্রাকে ভর্তি হই, তো পড়াশোনাতে আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম, ওইখানে পড়াশোনা করি, এর ভিতরে আমি কি করি মানে আমাদের বাজারে একটা পানের দোকান দিই আর কি, আমাদের আর্থিক অবস্থা তখন আমার মানে ছোট বোন হয়েছে, হওয়ার পরে আরেকটা ছোট বোন হয়েছে, তাছাড়া আমার আব্বা দুধের ব্যবসা করে, তো তেমন একটা পোষায় না, আমার আব্বা কি করতো যেই মানে মিষ্টি করে দুধ দিত, এখানে আমরা ছানা কাটতে আমরা পয়সা আনতাম, আমি নিজে অনেকবার দুধ নিয়ে গেছি, দেখা গেল 1 কেজি দুধে যদি আপনার 1 কেজি পানি মারা হয় 2 কেজি দুধ না, ছানা কিন্তু 1 কেজি দিয়ে আসবে।
ওকে,
তো ওই ছানাটা হিসাব করে আমার টাকাটা দেওয়া হয়, তো আমার আব্বা আর তেমন কিছু বুঝতে না, অনেকে আছে কি মানে যা কারিগরের কিছু টাকা পয়সা দিলে মূল্যটা বেশি লিখে দেয় এরকম, আমার আব্বা এগুলো বুঝতো না, তখন দুধের ব্যবসা পোষায় না, তখন কি করবো আমাদের সংসারে মানে একটু অশান্তি আসে আর কি, মানে অভাব জিনিসটা আসে, তখন আমার আব্বা কি করে দুধের ব্যবসা ছেড়ে দেয় মানে রিক্সা চালায়, রিক্সা চালাই দিক আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার তিন বোন আমি, তারপরে আপনার মানে চারজন ছয়জন আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমার আব্বা রিক্সা চালাতে থাকে, এভাবে চলে। তখন আমাদের অবস্থা তখন বেশি একটা ভালো না, ভালো যাইতেছে না। তখন আমি কি করি, একটা দোকান নিই আর কি, মানে আমাদের বাজারে গরুর হাট জমে, তো ওই জায়গায় পান আর সিগারেট বিক্রি করি, একদম পড়াশোনাও করি।
ওকে,
চালান খুব কমই ছিল, তো মোটামুটি এভাবে চলতেছি। তখন আপনার আমি এদিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিই, বাকি স্কুলে প্রায় পূর্বপর্যন্ত মানে পড়াশোনা করি আর যাওয়া হয় না, মানে আমি ম্যাডামের সাথে রাগারাগি হয় আর পড়াশোনা করবো না।
ওকে,
তো পড়াশোনা করি না, বাড়িতে চলে আসি, বাড়িতে থাকি। তো আমাদের শহর একদম আমার
পড়াশোনা ছেড়ে দিলেন?
হ্যাঁ।
কোন ক্লাসে থাকতেন?
এটা ক্লাস ফোরে। তো তখন আমাদের বাড়ি আর শহর কিন্তু বিশেষ একটা দূরত্ব না, 5 কিলোমিটার মানে 10 টাকা ভাড়া হয় শহর আসা যাওয়া করতে।
ওকে,
তো আমি ছোট থেকে চালু ছিলাম আর কি, শহরে যখন আসা যাওয়া করতাম, একদিন এক বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়, সে আমার নাম ঠিকানা জিগায় কই থাকি কে আসে বিষয়। আর এই দিক দিয়ে কিন্তু আমি মানে বাড়িতে কিন্তু দুষ্টমি আসি, জগাদি আসি। আমার আব্বাও তখন দেখা গেলো কি অনেক সময় আমার মিজাজ ভালো থাকে না, আর এদিকে আমাদের ফ্যামিলি তখন আমার আরেকটা ভাই হয়, তখন দেখা গেলো কি আমার বয়সটা 11-12 এরকম চলতেছে সম্ভবত। তখন দেখে গেলো কি এই যে আচ্ছা কিশোরগঞ্জে আসা যাওয়া করি, তো মানে আমি বলি বাড়িতে থাকবো না, যে আমি শহরে আইসা করবো, ঠিক আছে? তো আমার বাইরের কাছে একটা কাজ চাই, কি কাজ করবি? আমি দেখি যে কোনো একটা কাজ টাজ করবো, তাহলে আমাদের লোকে থাক, তোমাদের লোক থেকে কাজ কি থাকলি বুঝলি? তো দু একদিন থাকি, তো উনি কি করে মানে ওরা মানে একটা ঘ্যাং আর কি, মানে ঘ্যানজাম করে আর কি, ঠিক আছে? কোনো জায়গায় ঘ্যানজাম করতো, মারামারি করতো, তা আমাদেরকে দিয়ে কি করতো পিস্তল, এরপরে মানে চাপাটি এগুলো মানে আগে থেকে নিয়ে দিতাম, মানে আমরা ছোট ছিলাম তো বস্তায় ভরে দিয়ে দিত, আমাদেরকে তো নিয়ে যেতাম যে অমুক জায়গায় নিয়ে খারাপ দিকে যেমন দরকার লাগবে।
ওকে,
ওরা নিয়ে যেত না, এরকম আমরা দিয়ে নেওয়া হইতো আর কি। একটা জায়গা দেখাইতো, একটা বালুর তাল দেখাইতো, ওই একটা গর্ত দেখাইতো, যে সবকিছু কিন্তু এই জায়গায় থাকে।
তো দেখাতো এগুলো,
এই যে বড় ভাই বললাম উনি দেখাইতো। তো ওদের সাথে আমি থাকি, ওদের সাথে কাজ হলো কি মানে এই ধরনের মানে রংবাজি, এবং আপনার আমি আমার কাজ হচ্ছে কি আমি
এই ক্লাস 3-তে পড়া অবস্থায়
না, তখন তো পড়াশোনা ছেড়ে দিছি,
তখন আমার বয়স কত?
11-12 বছর।
11-12 বছর এই সময় ওদের সাথে মিশেন? ওকে,
তো ওদের সাথে মিশি বা আমার এই ধরনের কাজ, আমি শহরে থাকি, বাড়িতে খুব কমই আসি। তো আমি প্রায় মাস খানেক থাকার পরে মানে আমি এক জায়গায় মানে তখন আমি নেশা করতাম, মানে ওদের সাথে থাকলে দেখ ওরা ফেন্সি গেছো, তখন ফেন্সি আপনার 100-120 এরকম করে ব্যস্ত।
আচ্ছা,
তা আমি কি করতাম মানে এই ওই বয়সে খাইতাম, ফেন্সি খাইতাম,
ফেন্সি খাইতাম এত অল্প বয়সে?
জি।
টাকা পেতেন কোথায়?
টাকা ওই যে বড় ভাইরা ছিল, ওরা আমি তো ওরা খাইতো, আমি নিতাম না, খাইতাম, আমরা ওদের দিত, আমিও খাইতাম।
ওকে,
আর ওরা আমার দেখলো খরচ মানে 20 টাকা দিলে মোটামুটি তখন ভালো খরচ হয়েছে, 20-50 টাকা এরকম দিলে অনেক কিছু মনে করতাম।
ওকে,
তখন আমি মানে ভাবতেছি যে এই জিনিসটা আমি ঢেলাই না, এখন আসছি এলে আমি যদি 2-5 বছর থাকি তাহলে তো ভবিষ্যতে আমি সন্ত্রাস হবো, এরকম একটা চিন্তা আমার মাথায় আসলো। যদি আমি যদি সন্ত্রাস হই তো কোনো একদিন হয়তো আমার রাস্তায় মরতে হবে, মানে এই আইডিয়াটা আমার মাথায় চলে আসলো। এবং আমি চিন্তা করি যে আমি আমার বাপ মার অনেক আদরের সন্তান, কারণ আমার চাচিরা কুকুরা আর অনেকেই বলছে তাই অনেক আদর করতে, এবং তুই যদি না হইছি তোর মার ডিভোর্স এবং দিয়েই তো, তো এইগুলো আমি নিয়ে চিন্তা ভাবনা করি না। করার পরে আমি কই না এই কাজ, এই কাজ করা যাবে না, এই কাজ ফেলে দেবো, যে কোনো কাজ করে খাম। তো আমি আমার ওই যে বড় ভাইয়ের কাছে যাই, ওরা অনেক বন্ধু বান্ধব একসাথে পারেন, বলে ভাই আমি কিছু কথা বলবো, তখন সন্ধ্যা ওভার হয়ে গেছে, কি কথা আমি বলে ভাই আমি আপনার সাথে থাকবো না, আমি ভালো হবো, আমি কাজ করে খাম, ঠিক আছে? আমি এই লাইনে থাকলে দুদিন পর দেখলাম আমি আপনাদের সন্ত্রাস হবো, লাস্টে আমার মরণ কিন্তু রাস্তাঘাটে হইব, আমি রাস্তাঘাটে মরতে চাই না।
এই উপলব্ধিটা কি আপনার ওই একা একাই হলো নাকি নিজে থেকে?
হ্যাঁ, বিকালবেলা আমি একাই বসে রয়েছি, দিল্লি এর সাথে বসে ছিলাম, তখন একা একা আমি এগুলো ভাবছি, তাইলে আমি একা নিচ থেকে ওদেরকে বলছি। তখন আমার বাইরে একটা বন্ধু ছিল, হ্যাঁ কইতেছে বাবা তোর মাথায় তো ভালো আইডিয়া আসছে, তুই তো এত অল্প বয়সী ভালো একটা আইডিয়া করে ফেলছ, ঠিক আছে তুই অনেক ছোট মানুষ, তার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না, ঠিক আছে? উনি আমাকে একটা ভালো যুক্তি দিল। আর আরেকজনে বললো যে আমাদের এই লাইনে আসলে মনে করো তুই কেউ বাড়িতে পারে না, ঠিক আছে? আর তুই কিন্তু আমাদের অনেক খবর টবর জানোস, কিন্তু এই তুই যদি কোনো কিছু মুখ খোলা ফেলে তোর জানে মেরে ফেলাম, যে ভাই আমার কথা হচ্ছে কি আমি কাজ করে খাবো, আর আপনার যা করেন আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে আসবো না বা কারোর কাছে যাবো না, কোনো কিছু বলবো না, আপনার আপনার থাকবে না, আমার মতো থাকবে। তো আপনার এর ভিতরে আমাদের কৃষকাজ থেকে অনেক দূরে চলে যেতাম, অন্য অন্য এলাকায় চলে যেতাম, আর যে বাঙ্গারি যে মহাজন ছিল ওরা আমার টাকা দিত, মানে আমরা 2-3 জন থাকতাম মানে আমরা 500-600 টাকা দিত, আমরা দূরে কোনো গ্রামে যাইতাম গিয়ে মানে বাঙ্গারি টুকাই আনতাম। তো 2-3 দিন এই কাজটা করি, করার পরে দিকে আমার সাথে যে আছে সে যে মানে বদনা, সিলভারের বদনা এবং পিতলের বদনা এগুলো চুরি করে, এবং পিতলের ঢেক পাতিল গুলো চুরি করে।
কিভাবে চুরি করে?
মানে একটা বদনা দেয় গেলো কি আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, এটাকে এরা নিয়ে খেয়ে ভেঙে গেল, ওই ওই জায়গা ফেলে দেয়, এবং কি সিলভারে কোনো কিছু পেলে তখন সিলভারের দাম ছিল মোটামুটি, এগুলো চুরি করতো, মানে আমি দেখতাম কেউ আসেনি, আমি পাহারা দিতাম যে কেউ আসে তো আসেনি, তো এরকম ভাবে দু তিন দিন যাই, তো ভালো টাকা পাই, 500 মানে ভাগাভাগি করার 500-600 এরকম টাকা পেতাম তখন, মোটামুটি ভালো টাকা। তো দু তিন দিন করার পরে আমি মানে অপরাধ জিনিসটাকে ভয় পাইতাম কেন দিন, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে যে চুরি করতেছি বা ও যে চুরি করতেছে আমিও তো লোকের জড়িত, যদি কেউ দেখে ফেলা তাহলে তো অনেক মারধর করবে। কারণ আমি দেখতাম মানে ছোটবেলা দেখতাম যে আমাদের বাজারে চুর ধরার পরে অনেক শক্ত করে পিটায়, মানে বাতে পায়ে বান্ধে পিটে, আমার অনেক ভয় লাগতো যে আমি যদি এই যে চুরি করতেছি যদি আমার কেউ দেখে তো আমাকে মারবে। তো এরকম করলে আমি ভয় লাগতো। তখন আমি আর একটা নেশা করি, তখন ভেন্ডি একটা নেশা আছে, এটা একটা কষ এক ধরনের,
আচ্ছা
ওটা যে পলিথিনে ঘুরে খাইতে হয়, ওটা যে হাওয়াটা নিতে হয়,
আমরা দেখেছি রাস্তাঘাটে, ওটাও খেলেন আপনি?
তখন ওটাও খাইতাম, ভেন্ডি খাইতাম, ভেন্ডি খাইতাম, তখন টেন্সি আর ভেন্ডি খাওয়া পড়তো আমার।
আচ্ছা,
তো আমি তখন বাড়িতে আসা করি, তখন এই দিক থেকে ঘোরাফেরা করি এবং আপনার এই সংসারের ঝগড়াঝাটি হয়, দেখা গেলো কোনো জায়গায় কোনো বিচার টাচার গেলে একটা কি আমি নিজ থেকে কোনো ঝগড়া করতাম না ভাই, সব মানে আমার সাথে দেখে মিথ্যা বলতে একটা যাইতেছি, বন্ধু বান্ধবী হোক আর যাই হোক, মানে একটা যে কোনো একটা কথা নিয়ে মিথ্যা কথা বলতে পারে, একটা গালি দিয়ে ফেলেছি, আমার মায়ের নাম তুলে যদি কেউ গালি দিত তখন আমার মানে মাথায় রক্তটি দিত, তখন আমার মানে আমি মনে করতাম কি যে আমার দেখে শক্তি আছে ভাই, আমি অন্য শক্তি অনুভব করতাম যে আমার ভিতরে অনেক শক্তি হয়ে গেছে, এরকম লাগতো আমার কাছে, অনেক মাধ্যমে করতাম মানে পোলা পাণ্ডে, কিন্তু আমার মানে চারদিকে বুঝতো না যে আমার এত শক্তি এরকম আমার কাছে লাগতো না শক্তি। তো আমার আব্বা কি করতো মানে আমার খোঁজ ধরাই তুলে দেখ, আমি যাতে ভয়ে বাসা যেতাম না, আর আমার আব্বা আমার কিমনে বিচার করতো, দেখা গেলো কি আমার পাইছে ঠিক আছে যাই পায় হাতে ঠেঙ্গা বা বড় ধরনের লাঠি বা লাঠি ঘুষি মানে এরকম ভাবে মারতো। আর আমার মা কি করতো মানে আমার শাসন করতো বলতে গেলে, মানে কাঁচা কুঞ্চা দিয়ে অনেক জোরে জোরে বাইরিত এরকম শাসন করতো। আমার দাদা যখন আমার মারা যায় যে রাত্রে, এই রাত্রে আমার আম্মা আমার সারা রাত পিটায়, আমার আব্বা রাত্রে প্রায় 12টা দিকে ধরে এনে দেয় আমাদের।
তখন আপনি ড্রাগ নিতেন
না? তখন আমি ড্রাগ নিতাম না, ড্রাগ নিতাম শহরে থাকতে, বাড়িতে আসলে কোনো ড্রাগ নিতাম না।
আচ্ছা, তো এই পেটালো কি কারণে?
ঝগড়া করতাম এবং মনে করেন
রাস্তাঘাটে মারামারি
করতাম, এবং আম্মার সাথে আমি খারাপ বিহেভ করতাম, মানে কোনো কিছু বললে আমি আম্মারও গালি দিতাম, ঝাড়ি দিতাম।
আচ্ছা,
আমাদের বংশের ভিতরে হ্যাঁ লেখাপড়াটা কম, এসএসসি পাশের লোকই খুব কম।
ওকে, হ্যাঁ বলেন। তারপর
তো আপনার এরকম মানে বাড়িতে মানে আমার কাছে অসহ্য লাগে আর কি, ঠিক আছে ভালো লাগে না, আমি ঝগড়াঝাটিও করি, আম্মাকে অনেক চেঁচাই, আম্মা পরে এগুলো রাত্রে অনেক বিচার আচার করে, মারে অনেক শক্ত করে, মাইক টাইপ দিয়ে এরকম করে। তখন ঢাকায় মিরপুর 7 নম্বরে আমার একটা মানে আমাদের বাড়ির পাশে সম্পর্কে উনি আমার দাদা হয়, তো ওনার বাসা মিরপুর 7 নম্বরে, ওনার একটা বাতি যে স্বরূপা নাম, তো উনি আমার বাড়িতে যায়, আমাদের বাড়ি ওনার বাড়ি এক বাড়ি। তো উনি রিটায়ার হওয়ার পরে একটা দোকান দিছে বাসার সামনে, একটা দোকান, তো একটা ছোট একটা বাচ্চা লাগে, তো উনি চিন্তা করলো যে এই স্বরূপান্তি বলতেছি যে তুই আমার চল ঢাকা, তোর একটা বাসা দিয়ে দিবো, এটা কাজ আছে দিয়ে দিবো, না তুই তোর মাকে তবে কিছু টাকাও পাইবো, তুই ভালো হয়ে মানুষ হতে পারবি, ঠিক আছে ওই জায়গায় গেলে ওই লোকটা ভালো। তো আমি ওই জায়গায় আসি, তো ওনার নাম হচ্ছে মল্লিক মিয়া, উনি ওনার কথা না বললেই নয়, উনি মানে আল্লাহর ফেরেশতা কাকে বলে ভাই দেখা যায় না, কিন্তু ওনাকে দেখলে মনে হয় যে এরকম কিছু আছে, উনি 5 বছর নামাজ করতেন এবং কি আমি ওনাকে নানা বলে ডাকতাম, মানে আমি অনেক ছোট কালে, তখন আমার বয়সটা 12-13 এরকমই চলে, তো ছোট কালে আসি আইসা মানে ওনার যে ছোট মেয়েটা তার নাম হচ্ছে ইতি, আমরা একই বয়সে ছিলাম, মানে একবার ছোটই ছিলাম একই বয়সে ছিলাম, ওরা পড়াশোনা করতো, আমার কাজ ছিল কি আমি মানে নানা সকালবেলা ফজরের নামাজ পড়ে দোকানটা খুলতো, আমি 8টা-9টার দিকে উঠে মানে দোকানটা বসতাম, তো উনি একটু রেস্ট টেস্ট নিত, তো আমি দোকানে থাকতাম এবং কি দোকানে কিন্তু পড়াশোনা করতাম, নিজে নিজে বা পড়াশোনা করতাম, ওদের বই আসছে এরকম ভাবে পড়াশোনা করতাম নিজ থেকে, তারপর এই যে ইতিহাসটি আছে এদের বইটা নিতাম পড়াশোনা করতাম, মানে আমার পড়াশোনার প্রতি কিন্তু সাথ জাগলো যে আমি পড়াশোনা করবো। তো ওই জায়গায় অনেকদিন থাকি, ওরা কিন্তু আমার টাকা দেয়, আমার আম্মাকে টাকা দেয়, উনি কি করতো মানে মাস ছয় মাস হয়ে গেলে গুলিস্তান নিয়ে আসতো, আমার এসে মানে আমার একটা বাসের টিকিট করে বাসে উঠাইতো, উনি কিছু টাকা আমার দিত যে টাকাটা তোর মারবি দিবি, ঠিক আছে মানে 2000-2500 এরকম দিত, এবং কিছু টাকা আমার নিজে দিত, মানে এই টাকাটা দিয়ে তুই দেশে খরচ করবি, বন্ধু বান্ধব নিয়ে কিছু খাবি, তুই ছোট মানুষের বন্ধু বান্ধব আছে না, আবার মানে তোর টাকা লাগে তো বলিস, ঠিক আছে এরকম কিছু বলতো। তা আমি দেশে যাইতাম যে ঘুরে টুরে আবার আসতাম, তো উনি আমাকে অনেক আমার নিয়ে অনেক রসিকতা করতো উনি, তো এবং উনি আমার ভালো কিছু জ্ঞান বুদ্ধি দিত, অনেক ভালো জ্ঞান বুদ্ধি, নামাজ পড়বি অনেক ভালো কিছু জ্ঞান বুদ্ধি দিত, আর উনি তাহাজ্জুদ নামাজ করতো, 5 বছর নামাজ করার পর তাহাজ্জুদ নামাজ করতো, উনি আমাকে অনেক আদর করতো, আর উনি আমার একটা জিনিস উনি লক্ষ্য করছে যে আমি সত্য কথা বলতাম, আর ওই বাসার মধ্যে মানে আমার সবার সাথে দেখা গেলো কি আমার দাদির সাথে ওনার ওয়াইফের সাথে আমার একটু ঝগড়া হইতো, তো ঝগড়া হইতো এবং কি আমার আন্টিদের সাথে ঝগড়া হইতো,
কিছু আন্টি আছে বিবাহিত ছিল, ওনার আটটা মেয়ে ছিল, একটা মাত্র ছেলে। আমার মামা
আপনারই আন্টি?
আমার আন্টি বলতে গেলে আমার চাচাতো আন্টি আর কি,
সম্পর্কে এক ধরনের আন্টি।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনের মতো দেখতো, মানে ও সবাই আমার আদর করতো, ছোট ছিলাম। ওদের বাসা এক অভ্যাস কি যে সত্য বলবো তারে অনেক পছন্দ করতো, আর আমার নানা কিন্তু সত্যবাদী লোক অনেক পছন্দ করতো। আর আমি সত্য বলতাম, মিথ্যা কথা বলতাম না, আর আমার সাথে কেউ মিথ্যা কথা বললে মানে আমি লেগে যেতাম, নানার সামনে লেগে যেতাম। ভাড়াটে মালাটে যদি কোনো কিছু বলতো না, আমার বড় টর লোক আমি মানতাম না।
মানে ছোটবেলা থেকে এক ধরনের বখাটে ক্যারেক্টার আপনার মধ্যে ছিল, এবং সেটা সামহাউ ডেভেলপ করছিল, পরিবারের শাসন আদর ততটা ছিল না এইসব বিষয়ের পিছনে, আমরা বুঝতে পারছি। বলুন তারপর।
তো ওই জায়গায় আপনার প্রায় বছর, হ্যাঁ বছর দুয়েক থাকি আমি ওই জায়গায়।
ওকে,
থাকার পরে আবার আমি দেশে চলে আসি, দেশে মাসখানেক ঘুরি ফিরি, ঘুরি ফিরে পরে আপনার আবার কোনো কাজ কাম পাইতেছি না, আবার যাই ওই জায়গায় যাই আবার।
ওকে,
ঠিক আছে, ওই জায়গায় যাই, ওই জায়গায় থাকি, তখন আমার নানা অসুস্থ হয়ে যান, ওনার যে একটা অপারেশন লাগবে, ক্যান্সার হয়েছে, এই জায়গায় টিউমার হয়েছে, টিউমারটা অপারেশন করার পর ওনার ক্যান্সার হয়ে গেছে। তো আমার মামা ওনার ছেলে যেটা একটা দোকান দিছে, মোবাইলের দোকান, মিরপুর এক নম্বর শাহালি মাজারের পিছনে ওই জায়গায় দোকান ছিল, ওদের টেলিগ্রাম। তো আপনার ওই দোকানে অনেক কর্ম ওই জায়গায় বসতে ছিল, মানে ঢাকা শহরে যত ভিক্ষুক আছে ভাই ওই জায়গায় থাকে বেশিরভাগ, ওরাই সব আমাদের দোকানে এসে ফোন টোন করতো, কথাবার্তা বলতো, এবং কি আপনার এই যে অনেক মোবাইল চুরি হয়ে যেত, অনেক লোকের মোবাইল নিয়ে যেত, এটা আপনার 2006-07 ঘটনা বলতেছি। তো এই মানে মোবাইল থাকে না বা মামার কথা মতো অনেক ছেলে ছেলে মানে কাজ করতে পারে না, তো মামা আমার পছন্দ করে, পছন্দ করে না করার পরে মানে আমি ওই দোকানে যাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নাম্বারে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে JBSB Uncensored Part 2, অর্থাৎ JBSB Uncensored যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2 তে কে আসছে আমাদের অতিথি হয়ে।
জটনি হিজরা বলতেছে, ওই আমার এক মাইয়া দিয়ে দিছিলাম, আমি ইয়া নাতিন পাইছি না, আমি জটনি হিজরা হয়ে গেছি, ও সবুজ বলতেছে আমি জোসনা হয়েছি না, তুই কেন পারবি না, খোদার দুনিয়াতে তো নাই নাই নাই, একটা পিঁপড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার কাছেও ঠাই নাই, এই উপর থেকে তো নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট শীতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে।
সোমা হিজরা থাকবে পার্ট 2 তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2 র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1 টা শুনে নেবার জন্য, পার্ট 1 যেখানে শুভ হিজরা কনফেস করেছিলেন সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় JBSB Uncensored পার্ট 2। আমরা ফিরে আসছি 4 মিনিট পর। রহিম, রহিমের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি। রহিম, আমরা যেখানটায় ছিলাম তারপর,
তো আমি যখন মিরপুর 7 নম্বরে থাকতাম, ওই যে আমার দোকানে থাকাকালীন মামা ওই জায়গায় দোকান দেয়, দেওয়ার পরে দেখবো এর ভিতরে আমি আমার কালার বাসা যে আমার কালা মোহাম্মদ শেখের থেকে থাকে, ওই জায়গায় যাওয়া হইতো আমার ছোট খালা, আমার 3টা মেয়ে আছে, তো ওনার যে বড় মেয়েটা নাম হচ্ছে ফাতেমা। তো এরপরে আমি দেশে যাই, দেশে যাওয়ার পরে মানে ঈদে বেড়াতে যাই, এই আমার খালাতো বোন যা, তো একটা কি ওই জিনিসটা আপনি আমি একটা ভয় পেতাম কি, যে আমি যখন দেশে থাকতাম, দেশে যাওয়া আসা করতাম, আর দেশে অনেকদিন ছিলাম, তো এগুলো কি আমার যে আশেপাশে যে ফুফাতো বোন গুলা ছিল, ছাতো বোন গুলা ছিল, মানে ওদের অনেক ইশারা ইঙ্গিত আমি পাইতাম, কিন্তু আমি এদিকে মানে দূরে থাকতাম, একটা আমি যে লজ্জা বা ইজ্জত জিনিসটা আমি ভয় পেতাম, যে যদি এই জায়গায় খারাপ কথা বলি বা কোনো কিছু হয় তাহলে মানুষে খারাপ ভাববে, ইজ্জতের অনেক দাম আছে। আর একটা জিনিস বলতাম কি, আমার যে চা সুবেনদের কাছ থেকে অনেক ইশারা ইঙ্গিত পাইতাম, আমি একটা জিনিস বলতাম যে তোরা আমার বোন, ঠিক আছে, আমি আমার ছোট বোন গুলো যেরকম দেখি তাদেরকে আমি এরকমই দেখি।
আচ্ছা,
তো ওই আমার খালাতো বোনটা ঢাকায় থাকতো, তো একটু অন্যরকম ছিল, মানে আমার সাথে মানে সে গায়ে হাত দেয় অন্যরকম একটা ইয়াটিয়া করে আর কি, তখন আমার বয়সটা প্রায় 15-16 বছর হবে এরকম, আমি কারণ আমি মানে ওই আমার থেকে অনেক বেশি বুঝতো এইসব বিষয়ে।
আচ্ছা,
আমি একটু কম বুঝতাম, তখন নানির বাড়িতে বেড়াতে যাই, মানে বেড়াতে যাওয়ার পরে আমরা রাত্রে একটা খাটে থাকি, মানে এই কিছুক্ষণের জন্য আমার আর একটা খালা আছে বাসায় যাই,
তো ওই জায়গায় কি করে ডাইরেক্ট মানে শুয়ে জায়গা আমি যদি উঠে আয় বলি
কি করেন বুঝি না ডাইরেক্ট
মানে বসে আছি কাটে
এটা মানে আপনার সঙ্গে আপনার কার সম্পর্কের কথা বলছেন আপনি আপনার
আমার কালাত্তু বোন
আপন মানে ও কি আপনার চেয়ে বয়সে বড় ছিল
না একই বয়স
আমরা এই বিষয়গুলো এই কারণে নিয়ে আসছি যে কি ধরনের পরিবেশের মধ্যে বড় হচ্ছে ও কারণ এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার যে ধরনের পরিবারে একটা সন্তান বড় হয় সেই পরিবেশ থেকেই সেই পরিবার থেকেই সে তার ব্যক্তিগত আচরণ গুলো কিন্তু অ্যাডাপ্ট করে হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং শুনতে খুব অপ্রীতিকর হলেও এই মানুষটা আমাদের সমাজে বসবাস করে যে মানুষটি অপরাধ করছেন এবং তার অপরাধ বা তার আচরণ কোনো না কোনো ভাবে আমাদের ব্যক্তি জীবন হ্যাম্পার্ড করে সে কারণেই এই বিষয়গুলো নিয়ে এত চিঠি করার কিছু নাই ডাক্তার যেমন একটা সমস্যাকে তার কাছে সমস্যা হিসেবে দেখেন প্রবলেম হিসেবে দেখেন তো ওইভাবে আমরা প্রত্যেকটা মানুষই সমাজের জন্য কিন্তু নিজ নিজ জায়গা থেকে একটা ডাক্তার কারণ আমার একটা ভূমিকা সমাজকে সুন্দর পথ দেখাতে পারে আজকের এই মানুষটাকে আমরা জানার চেষ্টা করছি এই কারণে ওকে জাজমেন্টে আনার জন্য না ও যে পরিবেশে বড় হয়ে যে ভুলগুলো করছে সে কারণেই তো আজকে যাহা বলি বসত্ব করি ওই ভুলগুলো যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে না করি কিংবা আমাদের চারপাশের মধ্যে এরকম পরিবেশে কেউ যাতে এভাবে বড় না হয় যাতে করে এরকম অপরাধী হয় বলুন আপনি
এর ভিতরে আমি আবার ঢাকা চলে আসি ওই জায়গা তেমন কিছু হয় না আমার ছোট কালা বাড়ি মানে বাইরে পাকশাক করতে ছিল
কৌতূহল
জন্ম একটা আকর্ষণ হয় মেয়েদের প্রতি একটা আকর্ষণ একটা ইয়া হয় আর কি আমার তো আমি ঢাকায় আবার মামার দোকানে চলে আসি ফোনের দোকান ছিল ওই জায়গায় আমি ফোনের দোকানে আমি চাকরি করি তো ওই জায়গায় একটা ছেলে আসতো বরিশাল বাড়ি ওই ছেলেটা ওর একটা মানে বোন থাকতো চাচাতো বোন ওই জায়গায় আসতো ওই ছেলেটা মেয়েটার কাছে আসতো আমার দোকানে এসে ফোনে কথা বলতো তো একসময় হয় কি যে আমি দোকানে ক্যাশ থেকে আমি প্রস্তাব করতে গেছি একটু দূরে হয়তো বা 30-40 হাজার দূরে গেছি প্রস্তাব করতে তো ক্যাশ আমার টাকা ছিল 7,500 ওই পোলা গেছে টাকাটা নিয়ে চলে গেছে তো আমি ক্যাশ এসের দিকে টাকা নেই তো মামারে বলছি ফোন দিচ্ছি মামা এই ঘটনা মামার দোকানে আসলো আইসে উনি আমার গায়ে হাত দিল মানে আমার মারলো যে তুই টাকা তিনি তো
এটা কি আপন মামা
আপন মা বলতে গেলে যে পাশে থাকছে বড় হয়েছি তো আপনার চেয়ে বেশি তারা আমার দেখে তো টাকা তিনি যে আমি আপনাদের বাসা ছোট কাল থেকে বড় হয়েছি এই পর্যন্ত এই কথাটা তো আপনি বাসাকে বিশেষ করবেন আর টাকা আমি নিয়ে নিই তো উনি আমার মাপ দূর করে তো আমি আমরা একটা কথা বলি দেখেন মামা টাকা আমি নিই নাই টাকাটা এইভাবে এই ছেলেটা নিচ্ছে তারপরে যদি আপনি আমার সন্দেহ করতেছেন আপনি এই টাকা পরিশোধ করতে যে কয়দিন লাগে আপনার দোকানে কাজ করতেন কি কয়দিন কাজ করেন চলে যাবো ঠিক আছে আমার কোনো বেতন দিতে হবে না যেটা আমি বললাম যে বাসে গেছি বাসাতে কেউ বিশেষ করে এই ছেলে টাকা নিবো কেউ এইগুলো কথা বিশ্বাস করে না বাসা তো মানে আমার চিন্তা লিজা আমি এই দোকানে থাকবো না আমার মনে মামা আমার মনে আঘাত দিয়ে দিচ্ছে আমি আবার দেশে চলে যাই হ্যাঁ এই দেশে গিয়ে কিছুদিন ঘুরি 10-15 দিন ঘুরার পরে আমি চিন্তা করি যে কি করবো কি করবো এই ধরনের চিন্তায় আসছি তখন বয়স 16-17 চলে আমার যে খালু ওনার একটা দোকান আছে সেক্ষেত্রে মানে টঙ্গের দোকান পান দোকান ছাড় তার আছে তো উনি কি করে আমার এই দোকানে আনাই যে আমার দোকানে কাজ টাজ করো কিছু টাকা পয়সা দিই মনে মানে মাসে যাই দিই 1,000-1,500 টাকা যাই দিই আমার খালা আপন খালু তো আমি এই জায়গায় আসি এর ভিতরে আমি যে মেয়েটার সাথে লাভ ছিল এক ধরনের মানে সে অফার দিছে আমি অফার দিছি একটু মাস 3 মাস টেম্পি দিচ্ছি এরকম ছিল আমার যে ফাতেমার সাথে তো তার যখন বিয়ে হয় তখন সে আমার জানা আমি করি না এবং কি আমার আম্মা এই বিষয়টা জানে আমার আম্মা জানার পরে আম্মা বলতেছে যে বাবা দেখো এই আমার ছোট বোনের মেয়ে কিন্তু ভালো না ঠিক আছে তুমি তো এই তুমি কিন্তু এই মেয়ের পাল্লাই পড়ো না তোমার এখনো বিয়ে করার বয়স হয়নি মেয়ের চরিত্র বা আচার আচরণ আমাদের ভালো লাগে না
কে বলেছে
আমার আম্মা আমাকে মানে বুঝায় আর কি
কার সম্পর্কে
ওই মেয়ের সম্পর্কে
কোন মেয়েটা
এটা হচ্ছে আমার খালাতো বোন বড়টা
ওনার সঙ্গে কি আপনি মিশতেন সেই সময়টাতে
যোগাযোগ হইতো কথাবার্তা হইতো ফোনে
এইটুকু নিয়েই আপনাকে পরামর্শ দিল যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ না করেন
আমার আম্মা এই বিষয়টা বুঝতে পারে তখন এই ফোনের দোকানে থাকাকালীন মানে তখন আমার আম্মা এটা সংকেত দিল ঠিক আছে আমি আমার আম্মার কথা মেনে নিলাম এবং কি আমি আমার আম্মার বুঝাইলাম যে মা আমি কিন্তু এত বোকা ছেলে না আর এই মেয়ে কিরকম আমি জানি ঠিক আছে আর আমার তো এখনো বিয়ের বয়সে হয় না 16-17 বছর চলে আমি এখন বিয়ে শাদী করবো না
আপনার আপন খালাতো বোন ছিল
জি আপন খালাতো
বোন ছিল
ফাতেমা নাম ছিল
ফাতেমা তো এই ফাতেমা কি আপনার চেয়ে বয়সে বড় ছিল
আমার সমবয়সী ছিল
সমবয়সী ঠিক আছে বল
তারপর তো আমি কিন্তু আমার ওই যে খালুর দোকানে আসি চায়ের দোকান ছিল মাস 3.5 মাস থাকি আমি ঠিক আছে তো একটা জিনিস দেখি যে আমাদের আমাদের প্রতি যে আগের যে একটা আদর ছিল একটা টান ছিল মানে একটা মায়া ছিল মহব্বত ছিল এই জিনিসটা ওদের দোকানে থাকি আমি যে হারাই ফেলে গেছি আমার খালা খালো থেকে আমি হারাই ফেলে গেছি তো আমি কি করি এনে থাকি না চলে যাই দেশে গিয়ে করি কি কাপড়ের ব্যবসা নিই 3 পিস এরপরে এক ধরনের যে হকাই করে গ্রামে সাইকেল দিয়ে ওই ধরনের কাপড়ের শর্ট প্যান্ট হাত
এগুলো আপনি ব্যবসা শুরু করেন ভালো উদ্যোগ বেকার বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করছেন হুইচ ইজ ভেরি গুড ওকে
তো কাপড়ের ব্যবসা করতেছি তা এর ভিতরে কি করলাম আমি এই যে টাকা পয়সা হাতাইতেছি আমি আবার জুয়া খেলা জিতে গেলাম প্রথম প্রথম যেটা মানে টাকা পয়সা মানে আনতে পারতাম জিততে পারতাম তো এক পর্যায়ে দেখা গেল কি এই চালান সুদ্ধা মানে খাইয়া ফেলেছি মিরপুর মানে স্ট্যান্ডে তখন সে গাড়ি লেনে আইসে পিক আপ লাইনে তখন 2007-এর দিকে ঘটনা মনে হয় তো আমিও আমি ওরে ফোন দিই, ফোন দেওয়ার পরে সে মানে বলে আর কি যে আসার জন্য বলে মানে আমরা হেল্পারি তো লাগাই আর কি, কিন্তু নিগারি ছিল পিক আপ, তো ওই জায়গায় আমি হেল্পারি করি, হেল্পারি করতে করতে আপনার দেখা গেলো কি 7-8-9 পর্যন্ত করি, তো ড্রাইভিংটা কিন্তু এর মধ্যে শিখে ফেলেন। এর ভিতরে আমার দেশ থেকে খবরটা শিখি যে আমার আব্বা মানে পায়ে একটা সিট হয়েছে, এদিকে অপারেশন হয়েছে। তো আমি দেশে দেখতে যাই, তখন কি করি আমি দেশে চলে যাই, মানে আমাদের ফ্যামিলি অবস্থা খুব খারাপ, দেশে গিয়ে কি করবো চিন্তা, তখন আমি ড্রাইভিং প্রপারলি পারি শিখা আমার ড্রাইভিং, তো আমি দেশে গিয়ে মানে ড্রাইভিং মানে আমার বন্ধু বান্ধব আছে গাড়ি গুলি চালায়, আমার চাষ একটা আছে গাড়ি চালায়, আমি একটু চালা, তো ওদেরকে সবাই যোগাযোগ করি যেটা গাড়ি নেওয়ার জন্য। তো এর ভিতরে আপনি মানে সেনা করলাম একটা গাড়ি আছে মানে ব্যাটারি চালিত, ঠিক আছে, ওটা আপনার মোটামুটি ভালো ইনকাম তখন ওটা দেওয়া, তখন প্রথম প্রথম বাইরে, তো প্রথম প্রথম ভালো ইনকাম টিনকাম করি, তখন আমি দেশেই থাকি এবং আমি ফ্যামিলিটাও চালাই, আমি অনেক ভালো চলতেছি। এক বছরের ভিতরে দেওয়া গেল কি আমি আমার ফ্যামিলি চালাই আমি প্রায় 40,000 টাকা ক্যাশ করে ফেলেছি। আমার অনেক আশা যে আমি একটা গাড়ি কিনবো,
না খুব ভালো, আমি তখন তো খুব ভালো লাইনে আছেন,
তো আমি টাকা জমাইতেছি গাড়ি কিনবো, এদিকে আমার পুরো ফ্যামিলি কিন্তু আমি চালাইতেছি। এর ভিতরে আমার আব্বার যে রোগটা না আবার বাসান দেয় মানে পায়ের সমস্যাটা বাসান দেয়, আমার আব্বা তোমার কাজ কাম তখন করেই না, তখন রমজান মাস ছিল, এর আগেই আমার আম্মা নিয়ে ভর্তি করাই কিশোরগঞ্জ সদর হসপিটালে ভর্তি করাই, একজন ডাক্তার ছিল নজরুল ইসলাম মোল্লা। তখন আমি কিন্তু আমার শহরে যে ছোট গাড়ি যে ঘুরতাম চলতাম যে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে কিন্তু আবার আমার ওঠা বসা মেলামেশা হয় মাঝে মাঝে, কিন্তু আবার কিন্তু আবার যে গাঁজা এরকম খাওয়া পরে গাঁজা খাওয়া পরে ড্রিঙ্ক করতাম, তখন বাংলা মত
টাকা পয়সা যা রোজগার করেছেন এখন আবার খরচের দিকে ধান নামে চলে গেল,
টাকা পয়সা তো কামাই দিয়েছি তখন অল্টে খামাইতেছি। তো আমার আব্বা তো আমি আবার হসপিটালে ভর্তি হয়, তো আমার আম্মা মনে করেন কি হসপিটালে যখন একটা রুগীর সাথে কেউ থাকে সে কিন্তু অনেক বড় রুগী হয়ে যায়, আমার আমার রোজা
চেষ্টাটা করতে হয় অনেক বেশি আর কি, বড় রুগী হয়ে যায় বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে আসলে মানে তার নিজের শরীরের দিকে খেয়াল থাকে না এবং পরবর্তী দেখা যায় সেই বেশি অসুস্থ
হয়ে পড়ে, তখন অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে আমার বাপ মানে সুস্থ হয়ে আসে, এদিকে আমি আমার ফ্যামিলি চালাইতেছি। এর ভিতরে আমার একটা মানে মেজো খালার তো বোনটা আমাদের দেশে যায়, ঠিক আছে, তখন আমার রুম ভাই ছিল আলাদা, এবারে আলাদা ছিল
মেজো খালা তো বোন দেশে যায়, বড় খালাতো বোন নিয়ে আপনার বাবা মায়ের এক ধরনের সমস্যা ছিল কিন্তু যোগাযোগ না করতে, তখন কি বড় খালাতো বোনের সঙ্গে আপনার
কোনো ধরনের কোনো যোগাযোগ নেই, তার বিয়ে হয়ে গেছে,
তখন তার বিয়ে হয়ে গেছে, মেজো খালাতো বোন বেরোতে এসছে, তোমার কি আপন খালাতো বোন?
জি আপন খালাতো বোন, পরে আপন ছোট বোন।
আচ্ছা, তো নাম কি ছিল ওনার?
ওর নাম ছিল সেলিনা,
সেলিনা ছিল না,
তো সেলিনা আমাদের বাড়িতে যায়, যাওয়ার পরে আমি আপনার জন্য খাওয়া দাওয়া করি, আমার রুমটা ছিল একেবারে আলাদা, তো আমার একটা মোবাইল ছিল, আমার মোবাইলে একটা পিকচার ছিল, একটা মেয়ের পিকচার, হঠাৎ করে সে আমাকে মানে এই পিকচারের দিকে আমার বলে ফেলে দেখিয়েছিল, আমাদের বাড়িতে সে থাকে, তো আমি কালকে সকালে কি করছি ওরে নিয়ে মানে চল আমার বন্ধু বাড়ি আছে ঘুরাম, এই ধরনের কথা বলে আমার কইয়া এক রিক্সা লইছি আমাদের বাড়ির পাশে দিয়ে, আমি তার বলেছি যে তার ভয় দেখাম মানে কাজই বসে নিয়ে যাবো বিয়ে করার একটা ভয় দেখাম, এই ধরনের মানে একটা ভয় টয় দেখাম, তখন শহরে নিয়ে আসি, তখন আমি বলতেছি তোরা তুই যে কালকে আমাদের গাড়িটা দিছিলি তো খালাতো বোন স্বর্ণের নাকফুল আমি দনে গাড়ি থেকে বানিয়ে রাখছি যারা বিয়ে করি বিয়ে বিয়ে করুন, তখন সে মানে একটু হয়ে অন্যরকম হয়ে যায়, তখন তার মার সাথে কথা বলে আমার ছোট খেলার সাথে, তারা আমি আমার আমার ছোট খেলা কি হয়েছে না আমার সিরিয়াসলি বলতেছি আমি তোমার মেয়ের বিয়ে করে বলতেছি কাজে বসে, ঠিক আছে আমার খালার আমি জানাই, তো আমার খালা এই বিষয়টা জানে, জানার পরে আপনার কথা হয় কি যে ওই দেখলাম যে একটু ভয় পাইতেছে এর ভিতরে কিন্তু আমার এই যে আমার খালা তো বোনের বিষয়ে কিন্তু আমি অনেক কিছু জানি, ওদের বাড়িতে বেড়াতে যাই একসময়, তো এই যে যার সাথে মানে এই বিয়ে করতে নিয়েছি সে কিন্তু আপনার রেপ হয়, এটা এই খবরটা আমার আসে,
রেপ হয় কার কাছ থেকে জানেন?
জানি আপনার মানে ওরই ফুফাতো বোন, ওর নাম ফাতেমা,
কোথায় জানলেন কিভাবে জানলেন?
ওদের বাড়িতে আমি আসা যাওয়া করতাম,
তো ও বললো যে ও রেপ হয়েছে,
তখন আপনি সে করে কি মানে আমি তার রিক্সা ঘুরাই নিয়ে আসি, যখন দেখি যে জানা তার মধ্যে ভয় ভয় লাগতেছে, বুঝছি যে ভয় ধরে গেছে আসলে মানে বিয়ে করলাম মানে অবাক হয়ে গেছে, তবে মজা নিছি, ঠিক আছে বিয়ে হাতে কিছুই না, কালকে গালি দিয়েছিল প্রতিশোধ নিয়ে বাঁচাইছিলাম, তো তুই ভয় পেলি না, পরে একটু পাইছিল ঠিক আছে আমি মজা নিছিলাম, কয় তো আমরা আব্বা মা জানিয়ে গেছিলাম, তার আব্বা মা কিছু কইবা না আমি ফোন করে বলে দেবো, তো কিছু সমস্যা কয় কিছু কয় তাহলে আমার কথা কইস, তো সে আবার ঢাকা আসে, ঢাকা আসার পরে আমার সাথে যোগাযোগ করেন তোর আব্বা মা কিছু বলছে কয় না, ঠিক আছে না বললে তো নাই ভাববি, তো এর ভিতরে সে আমার সাথে যোগাযোগ করে, প্রায় যোগাযোগ করে ফোনে কথাবার্তা কয় মানে এক ধরনের মানে টেম্পারেচার লাভ রিলেশনের দিকে সে আমার জড়ায়, তখন আমার কথা হইলো কি যে না আমি এখন বিয়ে শাদী করবো না, তখন আমার বয়সটা মনে করেন কি 19 এরকম চলে আর কি, পুরো ফ্যামিলির চাপ আমার উপরে যে না আমি এখন বিয়ে শাদী করবো না, আমার এই ছোট দুইটা বোন আছে, এই দুইটা বোনের বিয়ে শাদী দিয়ে পরে আমি বিয়ে শাদী করবো। এবং কি আমার আম্মা ওই বিষয়টা নিয়ে জানে, এই মেয়ে অনেকবার মানে দেশ চলে যেত, ঠিক আছে, আমাকে মানে দেখা করতো আমার সাথে গিয়া, তো আম্মা এই বিষয়টা অনেকবার জানে, আম্মা আমার অনেক বুঝায়, অনেক মানে পাগলা মসজিদের মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার আম্মা আমার বুঝায়। তো আমি আমার আমার একটা কথা বলছি যে মা আমি মেয়েটা সম্বন্ধে অনেক কিছু জানি, আর এই মেয়ে আমি বিয়ে করবো না, ঠিক আছে, আর এই তো মনে করো কি ঢাকা শহরের মেয়ে, আমি বিয়ে করবো 10 গ্রামের মেয়ে, 10টা দিকে একটা মেয়ে আমি বিয়ে করবো। আমার আম্মা বলে যে হ্যাঁ তো 10 গ্রাম 10টা মেয়ে দিকে আমি একটা মেয়ে বিয়ে করাম। আর তো যদি এখন যদি বিয়ে করার কোনো শখ দেখে তুই আমার কম তার দেশে মেয়ে দেখাই দেশে মেয়ে বিয়ে করাম, কারণ আমি কোনো আত্মীয় আমাদের আত্মীয়তা করতে রাজি না, আমার আম্মাই কথাটা বলে। তো আমি আমার আম্মার জ্ঞান টেন দিই, এর ভিতরে সে আমার অনেকবার ফোন দেয়, ডিস্টার্ব করে, কথাবার্তা কয়, আমি মানে এক ধরনের মানে তার মানে তার সাথে কথা বলি কিন্তু প্রেম প্রীতির বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, খাইতে দিই, এরকম করি মাঝে মাঝে রাগা রাগিও দেখাই। তো তখন আমি দেশে গাড়ি চালাই, তখন সে করে কি আমাদের বাড়িতে আবার যা, সে যখন আমাদের বাড়িতে বেড়ায় আইসা পড়ে তখন আমার সেন্স অন্যরকম হয়ে যায়, ঠিক আছে, আমি খালি ঢাকা আসার জন্য আমার মন খালি পাগল হয়, তখন আমার মানে চেঞ্জটাই অন্যরকম হয়ে যায়। তখন আমি কোনো নেশা পানি করতাম না, তবে আপনার আমার মেজাজ সবসময় গরম থাকতো, শিল নাকি নিয়ে দিদি কেউ কোনো কথা বলতো তখন আমার মেজাজ চেতে যেত। তখন হয় কি দেখা গেল কি আপনার আমার বড় বোনি যে ওর মাথাটা শিলে নিয়ে খাইছে, ঠিক আছে, গাড়ি গুলি চালাইতেছে না ঠিক মতো, এই এরকম ভাবে চলতেছে, তখন আমি বড় বোনের দূরে পিটাই, অনেক পিটাই।
কে বলে এটা?
আমার বড় বোন,
আপন বড় বোন।
হ্যাঁ আপন বড় বোন।
আচ্ছা
মাত্রটা কি, তখন আমার আম্মা আসে, আমার আম্মা এসে মনে করে আমাকে বাধা দেয়, আম্মা যখন আসে বাধা দেয় একটা লাঠি নিয়ে মানে আমার পায়ে জোরে একটা বাড়ি দিই,
আমার পায়ে বাড়ি দেয়
অনেক জোরে একটা বাড়ি দিই। তো আমার মা বাড়িটা খেলা মানে একদম মানে মাটিতে পুরে দাঁত হয়ে থাকে, একদম অন্যরকম ভাবে দাঁত হয়ে থাকে। তো আমার কেউ ধরে রাখতে পারতো আমার কথা, আমি আবার আরো আম্মা জানে মারা আসলাম, এরকম এরকম লাগতো যে এই আম্মা যখন বাধা দিচ্ছে তখনই আমার অন্যরকম লাগতেছে। এবং আমি বাড়ি খাই আমার মা অনেক চিল্লা ফাল্লা করতেছে, মাটিতে পড়ে অনেক চিল্লা দিচ্ছে, আমি চিল্লা দিচ্ছি তারা আজকে মেরে ফেললাম। তো আমি আবার যাই মারতে, অনেক লোক ধরে আমাদের রাখতে পারে না। এবং
পৃথিবীতে সবচেয়ে বড় কুলাঙ্গার হচ্ছে সেই সন্তান যে তার মাতৃগর্ভে জন্ম নিয়ে এইরকম অন্যায় কাজ করতে পারে। এটা আমি অনেকবার বলেছি আমার এই এপিসোডগুলোতে, মানুষের বিবেক কতটা মানে ভয়াবহতম ভাবে নিচের দিকে গেলে বা কতটা বিবেক বর্জিত একজন মানুষ হলে এই মানুষটা তার নিজের মায়ে যেখানে 10 মাস 10 দিন তাকে গর্ভে ধরেছে, লালন পালন করেছে, এবং ছি 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 মানে বলতে কষ্ট হয়, মানে এতটা আমরা অমানবিক। আজকে বারবারই বলি যিনি গেস্ট তাকে আপনারা জাজমেন্টে আনবেন না, ও কনফেস করতে এসছে নিজের ভুল বুঝতে পেরে, ওকে জাজমেন্টে নেওয়াটা আমাদের মূল বিষয় না, বিষয়টা হচ্ছে রহিমের জায়গায় আপনার নামটা যেন কখনো উচ্চারিত না হয়। আপনি তো প্রথমত মায়ের গায়ে হাত তুলেছেন, তারপরে আপনি আরো হাত তোলার চেষ্টা
করছেন,
বলুন শুনি। তারপর
তখন আমার শরীরে অনেক মানে আমার কাছে লাগে অনেক শক্তি, আমি টিউবওয়েল চেয়েছি, টিউবওয়েলটা উঠে ফেলাইবো, আমাদের একটা টিউবওয়েল আছে এরকম, আমি যে টিউবওয়েল উঠে ফেলাইছি, এবং কি আমার অনেক লোকজন ধরে, তখন আমি কি লাভ টিমের টিউবওয়েল ভেঙে ফেলি, তখন ওরা বুঝতে পারে যে না এমন কোনো সমস্যা আছে। তখন আমার অনেকজনই ধরে টরে, তখন আমার পরে আমার একটা ছোট বোন আছে, আমি যারা কুলে পেটে করে মানুষ করছি, মানে সে আমার অনেক আদরের বোন, সে আমারে মানে অনেকগুলো থাপ্পড় দেয়, অনেক লোকজন আমার ধরে রাখছে, অনেকগুলো থাপ্পড় দেওয়া থাপ্পড় গায়ে মানে স্তব্ধ হয়ে যাই আমি, যেভাবে আমি এত ছোট কাল থেকে আদর যত্ন করে পালছি, আমি কোনো জায়গায় গেলে সে ঘুমাইতো না, সে আমি হ্যাঁ যদি কোনো জায়গায় যেত তাহলে আমি ঘুমাইতাম না, আমার ছোট বোনদের এত আদর করতাম, তখন সে আমার অনেকগুলো থাপ্পড় দেওয়ার পরে আমি মানে শর্ট হয়ে যাই। তো আমি পরে এখান থেকে মানে চলে যাই, আমি বুঝতে পারি যে না আমার আমার ভিতরে একটা আঘাত গেছে, আমার বোনে যখন মারছে তখন আমার ভিতরে আঘাত, তখন আমি চিন্তা করি যে যে মা আমার দুনিয়া দেখাইছে আমি তো সেই মায়ের গায়ে আঘাত করছি, এই জিনিসটা তখন আমার ইয়েতে ঢুকে, আমি তো চলে যাই, কয়েকদিন এভাবে চলি, গাড়ি গুড়ি চালাই। তখন সে কিছুদিন পরে আমাদের যে পাগলা মসজিদে কোরআন শিব মান শিব করে, আর এদিকে তার সাথে আমার ফোনে কথা হয় না, আমি রাগারাগি দেখাই, এবং কি সে আসে তার মা বাবার কাছে কমপ্লেন দিই, এগুলো তো হইতেই আছে, চলতেই আছে, আমার মা অনেক বুঝাইতে আছে। এর ভিতরে সে আপনার পাগলা মসজিদে কোরআন শিব মান শিব করে যে আমার বিয়ে করে, সে কোরআন শিব দেবে কিছু বলে চলে, আমি এদিকে দেশে আছি, দেশে চলতেছি, তো আমার কিন্তু ঢাকা হইতে খালি মন চিতেছে। তো এর ভিতরে অনেক অফার পাইছি আমি, কিন্তু কোনোটাই নেই, সে ঢাকা থেকে অনেক যোগাযোগ করতো, ফোন দিত, দেশে চলে যেত আমার দেখা করার জন্য, আমার আসতে বলতো, আমি তো তখন আসতাম না। তো মাঝখানে তার বাবা মা তার যে ছোট বই বাইরে নিয়ে আমাদের বাড়িতে যায়, ওদিকে সিলেট যাবে, সিলেট থেকে ঢাকা ফিরবে, আর ওদের দুই বোনকে রেখে যাওয়ার, ছোট বোন আছে ওই ওরে রেখে যায়, রেখে যাওয়ার পরে আপনার এই আসি আমার ফোন দেয় যে বাসা খালি আছে আসবে, আমি বলে না আমি কই আসবেন দেশে না। তখন মানে সে ফিজিক্যাল রিলেশনের কথা বলে, মানে আমার একটা মানে শাক জাগে, মানে শখ জাগে আর কি। ঠিক আছে,
ফিজিক্যাল রিলেশনের কথা বলে বলতে
যে আসো বাসায়, আসো খালি বাসায়, এই ধরনের কিছু বলে, তো আমি বুঝতে পারি যে তার সাথে আমার এই ধরনের কিছু হবে।
কারণ আমার তখন কি আপনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল, মানে আপনার সঙ্গে সম্পর্ক বলতে আমি যেটা বোঝাচ্ছি মানে প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক?
আমি তাকে ভালোবাসতাম, সে আমাকে পুরোপুরি ভালোবাসতো, আমি
আপনি তাকে ভালোবাসতেন না, কিন্তু সে আপনাকে লাভ করতো এবং সে আপনাকে অফার দিয়েছে এরকম একটা অনলাইন অফার তার বাসায় যাওয়ার জন্য। ওকে, তারপর
তো আমি যাই, তো ওই রাত্রে আপনি তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন।
ওকে,
তো আমি সকালবেলা আবার দেশে চলে যাই, সে সকালবেলা আমার পিছিয়ে আবার দেশে যায়, আমি কিন্তু তার না বলে চলে গেছি।
আপনার পিছিয়ে পিছিয়ে আবার দেশে চলে যায়?
জি।
মানে আপনি কোথা থেকে কোথায় আসেন তার সঙ্গে এই সম্পর্কটা করার জন্য? আমাকে এটা বলেন।
আমি কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসি।
কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসেন এই সম্পর্কটা করার জন্য? তারপরে এই সম্পর্কটা করে আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন তখন আপনার পিছিয়ে পিছিয়ে যায়?
আমার দুই মাস পরে সেও গেছে।
কেন গেছে? কেউ অফার করেছিল আপনাকে যে আপনার সঙ্গে বাড়িতে যেতে চাই? আপনার বাড়ি
না না, এই ধরনের অফার করছিল না, আমার মানে ফোন অফ করে দিয়েছিলাম, আমি ফিজিক্যাল রিলেশন করে আমি চলে যেতেছিলাম।
ফোন অফ করে দিয়েছেন কেন?
আমি ফিজিক্যাল রিলেশন করে বুঝতে পারছি সে আমাকে চলে কিছু লুকাইছে। ঠিক আছে, সে আমার আয়ার আগে যেরকম কথাবার্তা বলছে তার জীবনে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে এটা নিয়ে বুঝতে পারছি সে আমার কাছে অনেক কিছু লুকাইছে এবং সে অনেক কিছু ফিজিক্যাল রিলেশন করছে, আমি এটা বুঝতে পারি।
এটা আপনি বুঝতে পারেন? আপনার কোনো এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে আগে?
জি,
আপনারও শারীরিক সম্পর্কের একটা এক্সপিরিয়েন্স ছিল? এগুলো কি মানে কিভাবে ছিল এটা, মানে আপনি কোথাও যেতেন নিয়মিত বা?
যেতাম বলতে গেলে একবার আমি গেছিলাম একটা মেস
মেয়েটা, মানে আমি আসলে জানার
বন্ধু
এক্সপিরিয়েন্স ছিল তো, এবং আপনি এই এই আপনার খালাতো বোনের সঙ্গে এই কাজটা করার পরে আপনি জানতে পারলেন যে না, সে আসলে কিছু বিষয় আপনার কাছ থেকে লুকিয়েছে। তো এটা করার পরে আপনার রাগ হয়েছে বা ক্ষোভ হয়েছে, তারপর আপনি ফোন বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং সে আপনাকে কনভিন্স করার জন্য আপনার পিছিয়ে পিছিয়ে রওনা হয়েছে, তাই কি বিষয়টা?
হ্যাঁ, এরকম।
তারপর
তো আমার জানাই এই যে সিলেন আসছে, আমি তখন শহরে গাড়ি চালিয়ে রেখেছি, আমার ফোন দেয় তখন আম্মা যে আমি গেলাম, আম্মা সিলেন আইছি, তাই সিলেন কিন্তু আরো কয়েকবার যাইতো গা দেশে যেতো গা। তো আম্মা কি করে আমার খালারে জানাই এবং আমি দিতাম, আম্মা বলে যে বাবা আমি বাড়িতে নো না, আনলে তোমার জায়গা নাই, আম্মা এই কথা বলে। তখন আম্মার সাথে আমার যোগাযোগ মানে কথাবার্তা হয়, যখন আম্মার গায়ে হাত দিই তার দুই তিন মাস আমার সাথে আম্মার সাথে কথাবার্তা হতো না।
আচ্ছা,
তখন সে আবার ডাকা চলে আসে, ডাকা পাঠায় দিতে আমি, তো এর ভিতরে সে আমাকে অনেকবার ফোন দিত, অনেকবার মানে অনেক কিছু বলতো, কান্নাকাটি করতো, তো আমি মানে তার সাথে কথা বলতে রাজি না, এরকম করতাম যে তুই আমার সাথে অনেক কিছু লুকাইছিস, তাহলে মিথ্যাবাদ আমি পছন্দ করি না। এই ধরনের কথা তাকে আমি বলতাম, সে অনেক কান্নাকাটি করতো এবং কি আমি তার তিন চার মাস পরে আবার ঢাকায় আসি।
আচ্ছা,
ঢাকায় এসে ওদের বাসায় দুদিন বেড়াই, তখন সে আবার যাই মামার বাসাকে বেড়াই দিদিন বেড়াই, আমি আবার যখন দিন যাবো সেদিন আপনার দুপুর দুইটা থেকে বিকাল আমার কথা পাঁচটা পর্যন্ত তার সাথে গল্প তুলো দিদি কথাটা করবো, সে গল্প করতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, সে আমার জারি দিতেছে না, আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি সে আমার জারি দিতেছে না, কান্নাকাটি করতেছে, আমাকে সরাসরি বাঁচবে না, মানে অনেক কাহিনী টাইনি বলতেছে। তো আমি কই আমি দেখে যাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে বাস ছেড়ে দিবো, তো এক পর্যায়ে সে আমার মানে ধরে রাখি এরকম ভাব, তো আমি অনেক থাপ্পড় টুপড় দিয়ে যাই, অনেক মানুষ ছিল তখন বিকাল টাইম ছিল, অনেক থাপ্পড় দিয়ে থাপ্পড় দেওয়ার পরে সে আমার জড়ায় ধরে, এই জোরে জড়ায় ধরে বলে যে আমি সে আমাকে তারা বাঁচবে না, তখন অনেক কান্নাকাটি করতে, তো তখন আমি আর সইতে পারি না। ঠিক আছে, তখন আমি ঠিক আছে চল আমাদের বাড়িতে বলি ডেড়াটা চলে আইসা করবি, চল আমাদের বাড়িতে, কারণ আমি তার এই হিসেবে বলছি সে আমার খালাতো বোন, আমাদের বাড়িতে প্রায় যা যাইতো আগে, কিন্তু আমার সাথে একটা রিলেশন হওয়ার পর থেকে মানে আম্মা চায় না যে সে মেয়ে আমাদের বাড়িতে যাক, এইটা আমার আম্মা চাইতো না।
ওকে,
আর এইসব বিষয়ে কিন্তু আমার আম্মা অনেকবার শেয়ার করতো আমার খালার কাছে, বা আমি নিজেও বলতাম যে এই দিদি সে বলে বা এই সে আইসা পরে মাঝে মাঝে জানাইতাম, আমার খালার জানাইতাম।
ওকে,
তো এই কথা বললাম তার দেশে নিয়ে যাই, তো রাত্রে তখন 10:11 বাজে, তো আমি ডাইরেক্ট মানে আম্মার পায়ে গিয়ে পড়ি, ছেলেমেয়ে নিয়ে গিয়ে পড়ি।
আপনি তখন কি ছেলেমেয়াকে লাভ করেন?
জি, সে যখন কান্নাকাটি করে আমাকে জড়াই ধরে কান্নাকাটি করে, তখন তার আমি লাভ করি,
মানে সবকিছু জেনে জেনে আপনি তাকে লাভ করেন।
জি,
এটা মানে সেলিনা চাওয়ার কতদিন পরের ঘটনা, কয় মাস পরের ঘটনা?
সেলিনা চাওয়ার এক বছর,
এক বছর ধরে এরকম মানে আপনাদের মধ্যে অন অ্যান্ড অফ, ও চাচ্ছিল কিন্তু আপনি চাচ্ছিলেন না, ওর সঙ্গে আপনার একটা অবৈধ সম্পর্ক হয়েছে, এবং এটা কি একবারই হয়েছে নাকি বারবার? একবারই হয়েছে। তো এরপরে আপনি সেলিনার দ্বারা কোনো না কোনো ভাবে মোটিভেটেড হয়ে গেছেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি মায়ের পা জড়িয়ে ধরেছেন, মানে আপনি যে মায়ের গায়ে হাত তুলেছেন সে কারণে আপনি মায়ের পা জড়িয়ে ধরেননি, মার কাছ থেকে মাফ চাননি, এই মেয়েটার জন্য আপনি গিয়ে আবার মায়ের পা জড়িয়ে ধরেছেন এবং সে আপনাকে রিকোয়েস্ট করেছে বলে। নাথিং টু সে স্পিচ।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613 8928 9282 ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে জেবিএসবি আনসেন্সর্ড পার্ট টু, অর্থাৎ জেবিএসবি আনসেন্সর্ড যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ সেখানে প্রচারিত হবে পার্ট টু। চলুন দেখে নেই পার্ট টু তে কে আসছে আমাদের অতিথি হয়ে।
যতনি হিজড়া বলতেছে, ওই আমার এক মাইয়া বিয়ে দিছি না, আমি নাতিন পাইছি না, আমি যতনি হিজড়া হয়ে গেছি, ওই সবুজ বলতেছে আমি দুষ্ণ হয়েছি না, তুই কেন পারবি না, খোদার দুনিয়াতে তো নাই নাই নাই, পীরটা আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছে তার কাছেও ঠাই নাই, এই উপর থেকে তো নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইল আমাকে।
সোমা হিজড়া থাকবে পার্ট টু তে, এবং পার্ট ওয়ান যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট টুর ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট ওয়ানটা শুনে নেবার জন্য, পার্ট ওয়ান যেখানে শুভ হিজড়া কনফেস করেছিলেন সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট টু। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় জেবিএসবি আনসেন্সর্ড পার্ট টু। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। হ্যাঁ রহিম, আমরা যেখানটায় ছিলাম তারপর
তখন আমি মায়ের পায়ে ধরি, ছেলে নজ্ঞা ধরে, যে আমি বলি যে মা আমরা তো বিয়ে করে ফেলাইছি।
বিয়ে কি করেছেন?
জি না, বিয়ে করিনি তখন।
আচ্ছা, তো এটা এই কাজটা কেন করলেন?
মানে দুজি বাড়ি থেকে যাওয়ার পর দেখুন মা দুই চিল্লা ফাল্লা করে বা জাগানো দেয় তখন এই বয়েতে।
আচ্ছা, তারপর
যে আমরা তো বিয়ে করে আসছি ঢাকার থেকে, যে আমার আম্মাকে বিয়ে করছো মানে কই বিয়ে করছো, কারো দিয়ে বিয়ে করাইছো, বিয়ে করলে নতুন কাপড় লাগে, এমনি কি বিয়ে হয়? তা আমরা বলছি যে মা এক হুজুরে দিয়ে বিয়ে করছে, মানে আমরা মিথ্যা কথা বলতেছি বিয়ে। তো আম্মা কই দেখে যে তোরা বিয়ে করে তো আছে, বিয়ে মানি না, তো দেখে নতুন করে বিয়ে দেবো, ঠিক আছে, এবং কি মেয়ের গার্জেন আসতে হবে, ঠিক আছে। আর এই দিক দিয়ে আমার আমার খালা খালো কিন্তু চাইতো ওনার মেয়েটার জন্য আমাদের মানে আমার কাছে দেয়। আমার বড় চাচার লোকে অনেক মানে এই বিষয়ে অনেক কথা হয়েছে তাদের, আমার খালার সাথে। তো আপনার পরে কি করে, পরের দিন আমার আম্মাই এই যে আমার যে বড় বোনাসারি আছে এবং আমার দাদিরা আছে, ঠিক আছে, কুকির আছে, আর নিয়ে আমার মানে খালুর কাছে ফোন দেয় আরকি। তখন আমার এই খালু বলে যে যে মেয়ে আমার আমার না কইয়া চলে গেছে, ঠিক আছে, না বলে চলে গেছে, এই মেয়ে এখন যদি আমার কাছে আসে তাহলে এই মেয়ে আমি গ্রহণ করবো না। তখন দেখা গেল কি সবাই কথাটা শুনে লাউড স্পিকার ছিল, তো এই আমার বড় বোনেরা এবং যে বুবাই বলতাম, যারা বুবাই খুবরা বলতেন, এরা বলতেছে কি যে এই মেয়ে নিয়ে শো করবো না, এই মেয়ে আপনার বোনের মেয়ে, বোনের বিয়ে দেন, মেয়ে যাইতে গাইছিল বিয়ে করেন না, এই ধরনের বাজে কিছু কমেন্ট করতেছে। আর বন্ধু বান্ধবরা বলতেছে যে এই মেয়ে বিয়ে করিস না, বিয়ে করলে শো করবি না, তুই ঢাকা ঢুকা জায়গায় অন্য জায়গায় কদিন থাক, টাকা পয়সা আছে যে কদিন চল, তখন 40-50 হাজার টাকা আমার কাছে আসে চেষ্টা হবে যে তুই জায়গা ধর। আমি চিন্তা করলাম যে না, মেয়েটা আমার একটা বছর ধরে চেষ্টা করতেছে, সে ভালোবাসে আর ভালোবাসে, তার বিয়ে করলে তো আমার মানে ইয়ে হইব না, আমার ভিতর থেকে তখন তার প্রতি একটা ভালোবাসা জেগে গেছে, মানে আমিও তাকে লাভ করি তখন, আর সে আমাকে অনেক লাভ করে তখন। আমি চিন্তা করলাম যে না, এটা একটা বেমানি হয়েছে এক ধরনের। তার প্রতি যখন আমি ফিজিক্যালি রিলেশন করি তখন থেকে মানে আমার একটা আবেগ সৃষ্টি হয়েছে, মানে তার প্রতি একটা দুর্বল আমি সৃষ্টি হয়ে গেছি, যার একটা ক্ষতি করছি ক্ষতি করছি, কিন্তু সে কিন্তু এই বিষয়ে অনেক লুকাইছে আমার কাছে, এই ধরনের আমার জিদ থাকতো, এসে লুকাইছে কে লুকাই লুকান আমার আমার তো পরে করে কি আপনার এই 12-13 দিন পরে আমার খালার সাথে যোগাযোগ হয়, আমার খালা শ্বশুর এই আমার খালু যায় আমাদের বাড়িতে, যায় গিয়ে মানে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে। তো আমাদের এলাকার মানে আমার বাচ্চা যারা থাকে এবং আমার শ্বশুর এরকম থাকে এলাকার 2-4 জন নিয়ে আর বিয়ে শাদী হয় শুক্রবার, মানে গায়ে হলুদ দিন করে, গায়ে হলুদ দেয়, মানে যেমন নর্মাল ভাবে যেমনি বিয়ে শাদী করে আর কি, এরকম ভাবে বিয়ে শাদী আমাদের হয়। বিয়ে শাদী হওয়ার পরে আমার শ্বশুর মানে চলে আসে ঢাকা, চলে আসে ঢাকায় থাকতো, আমরা তখন দেশে থাকি।
বিয়ে করলেন আপনারা?
হ্যাঁ বিয়ে করলাম,
মানে পারিবারিক ভাবেই বিয়েটা হলো।
তখন দেখা গেল কি তখন আমি গাড়ি চালাইতাম, অটো বাইক চালাইতাম, এই যে অটো এই অটো রিক্সা বলে ওটা সানা কল্যাণ গাড়ি, ওটা আমি চালাইতাম, মোটামুটি ইনকাম ভালো থাকতো, তখন তার সাথে আমি সংসার করতেছি। মাঝে মাঝে দেখা যায় কি সে কিছু কিছু মিথ্যা কথা বলে, একটা কাজ সে দুজি মানে ভুলও করে ফেলা, যে কাজটা সে ভুল স্বীকার করতেছে না, যে কোনো বিষয়ে হোক সে স্বীকার করতেছে না, সে মানে নিজের মানে নির্দোষ ভাবে এরকম বলে আর কি।
এটা আমাদের অনেকের মধ্যেই প্রবণতাটা আছে, সরি বলাটা একটা বিশাল গুণ। আমরা একটা মজার বিষয় বলি, যেটা হচ্ছে যে আমাদের এই এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ব্যক্তি জীবনে সবার প্র্যাকটিস করা উচিত, ইভেন ইনক্লুডিং মি, আমার নিজেকে নিয়েও বলছি। সেটা হচ্ছে ধরেন রাস্তায় আপনি চলছেন, হঠাৎ করে আপনার পা থেকে আরেকজন লোকের একটা বড় ক্ষতি হয়ে গেল আপনার স্টেট থেকে, এবং আপনি দেখবেন যে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা প্রবণতা আছে নিজেকে ডিফেন্সের ভূমিকায় নিয়ে যাবে যে না আমার ভুলটা ছিল না ভুলটা আপনার, সরি বলেন না, সরি বললে সমস্যাটা কোথায়? সরি বলাটা একটা মানুষকে ছোট করে না, এটা বরং বড় করে, এটা মহত্বের লক্ষণ। আমাদের ব্যাপারটা হয়ে গেছে আমাদের কালচারের এরকম যে সরি বলা মানে হচ্ছে তুমি ছোট হয়ে গেলো, ব্যাপারটা আসলে উল্টোটা। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এগুলো সবার একটু প্র্যাকটিস করা উচিত, কারণ এটা ঠিক যে একজন বদলালে দশজন বদলাবে, দশজন বদলালে আমরা সবাই বদলাবো, ঠিক আছে? তো সরিটা সবার সব অনেক সময় একটা ছোট্ট একটা শব্দ অনেক জটিল সমস্যার সমাধান করে দেয়। হ্যাঁ, নিজেকে ছোট করাটা মাঝে মাঝে বড় হওয়া, এটা আসলে সংসার জীবন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের মনে হয় এই প্র্যাকটিসটা করা উচিত। সরি বলতো না যেটা আপনার কাছে খারাপ লাগতো, আপনি কি বলতেন কখনো? একদম আজকে ফ্রাঙ্কলি বলবেন, আপনি কখনো বলবেন? আপনিও বলতেন না, তো সমস্যার সমাধান হবে কিভাবে বলেন? তারপর
তখন এক মাস পরে আমরা ঢাকা বেড়াইতে আসি, বেড়াতে আসার পরে মানে আমার এই এলাকায় অনেকে চিনত, মানে এর আগে থেকে গেছি অনেকে চিনত, তো অনেকেই বলে যে তুই বলে মানিক মিয়ার মেয়ে ছোট মেজে মেয়ের বিয়ে করছ? হ্যাঁ বিয়ে করছি। আরে তো জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমি সেটা অনেকেই এই ধরনের কথাবার্তা বলতো, আমি জানি না কেন জানি
সেগুলো বলতো আপনাকে। হ্যাঁ মানে সেলিনাকে বিয়ে করার পর হ্যাঁ জীবনটা ধ্বংস হয়ে গেছে,
জীবন ধ্বংস হয়েছে, মেয়ে ভালো না, অনেক ছেলে নিয়ে ঘুরছে, অনেক হলে ছবি দেখছে, এগুলো সব আমরা জানি। মানে ওই এলাকার লোকে আমরা মানুষ সবসময় সমান থাকে না, একসময় মানুষ ভালো হয়ে যায়, সবসময় মানুষের দিন সমান যায় না। তো তার যে যে ফুফাতো বোন সেও আমার তার বিষয়ে অনেক নেগেটিভ কিছু বললে, ঠিক আছে, এটা আগেও বলে আসছে, তখনও বললে, তখন আমি এইসব বিষয়ে মানে কান দিই না। তো দেশে যাই, দেশে যাওয়ার পরে একটা ফোন আসে আমার ওয়াইফের যে একটা প্রেম করতো এর আগে, এটা আমি জানতাম, একটা ছেলের সাথে প্রেম করতো সোহাগ নাম, তো এটা আমি জানতাম, সে আমাকে সব বলছিল। তো এই সোহাগ ছেলেটা কি করলো, মানে সে আসলে কি সোহাগ নাকি আমি জানি না, আমার নাম্বারটা কেমনে ইয়া করলো, কয়ে বলতেছে হ্যালো এটা আপনি কি রহিম ভাইয়া? হ্যাঁ আমি রহিম ভাইয়া। পরে বলতেছে আপনি কি সেলিনা, সেলিনার হাজবেন্ড? আমি জি। পরে বলতেছে যে ওই তো একটা বাজে মেয়ে, আপনি জীবনটা ধ্বংস করে ফেলা যায়। তো আমি বললাম কেন? কয় হয়তো আমার আমার বাচ্চা নষ্ট করছে, ঠিক আছে, এই ধরনের ভাবে কথা বলতেছে ওই ছেলেটা, যা হয়তো আমার একটা বাচ্চা নষ্ট করছে। হ্যাঁ পরে আমি বলি এইসব কথা আপনি আমার জানতেছেন কেন? আপনি কি ছেলেটাকে ভালোবাসেন? তো একসময় বাসতাম, বলি তাহলে ভালোবাসতেন তাহলে আপনি এই ধরনের কথা বলতেছেন কেন? ছেলে তো আমার ওয়াইফ, এখন আপনি এইসব কথা তো মনে হয় সংসারে জগৎ সৃষ্টি হতে পারে, আর যারা ভালোবাসবেন তার বিষয়ে নেগেটিভ পর্যায়ে বলবেন কেন? ভালো কিছু বলবেন। আর আমার বউ দুই নাম্বার, আমি চার নাম্বার, ঠিক আছে, ভবিষ্যতে আপনি এই নাম্বারে ফোন দেবেন না। তখন আমি তার সাথে এই ব্যাপারটা করি, আর এই কথাগুলো আমার ভিতরে একটা কৌতূহল জাগে, ঠিক আছে। আমি তখন মনে করেন কি তারা কিছু মানে বুঝতে দিই না, আমি তখন অনেক কাঁদতাম, আমি এইসব বিষয় নিয়ে মানে নীরবে কাঁদতাম বা তাই বুঝতে দিতাম না, এবং কি ড্রিঙ্ক করি মানে আমাদের এলাকায় বাংলা মত পাওয়া যায় এইগুলো খাইতাম আর কি, আর ঠিক মতো গাড়ি ঘুরি তখন চালাইতাম না, এরকম করতাম। তখন এই কথাগুলো আমার কষ্ট দিত, যন্ত্রণা দিত, আমি অনেক এগুলো বুঝতেতাম, তবে আমি যে মদ খাইতাম, গাঁজাও খাইতাম, নেশা করতাম, তখন এই কথাগুলো মানে আমার ভিতরে যখন চালাই দিত না।
কিন্তু একটা বিষয় আপনি আমাকে বলেন, সেটা হচ্ছে যে আপনি তো জেনে বিষয়টি বিয়ের আগেই জেনেছিলেন যে ওর সম্পর্কে আজে বাজে কথা বলে মানুষ, কিংবা ও ইনভলভ আছে, সেটা আপনি নিজেও অনৈতিক ভাবে ওর সঙ্গে মিশে এই বিষয়গুলো আপনি ইনফর্ম
ছিলেন? এত কিছু জানতাম না তখন, মানে কম জানতাম, যদি পয়সা খেলে এটাই জানতাম।
কিন্তু কারো বেবি নষ্ট করেছে বা এরকম বিষয় এগুলো আপনি বাসায় এসে তাকে জিজ্ঞেস করতেন যে আমি জিজ্ঞেস করতেন না?
না,
নিজের ভিতরে চেপে রাখতেন। কেন জিজ্ঞেস করতেন না?
রাখতাম মানে ওর এইগুলো বলতাম না, আর ওর আমি তখন পছন্দ করতাম, মানে ভালোবাসতাম তখন।
একদিকে হচ্ছে ভালোবাসা, আরেকদিকে হচ্ছে এগুলো মনের মধ্যে ভাব জমা হচ্ছিল নিজের মধ্যে,
ওর সাথে খারাপ ব্যবহার আমি তখন করতাম না, ভালো ব্যবহারই।
তো কেউ যখন বলতো এগুলো তখন আপনি তাকে কি বলতেন?
ওই লোকের সাথে আমি খারাপ ব্যবহার করতাম,
ওই লোকের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। তারপর
তখন আমি নেশা পানি করতাম, তাই বুঝতাম না, তখন সে বুঝতে পারে আমার বিষয়গুলো কিরে, হঠাৎ করে সে এরকম নেশা পানি করতেছে, আর সমস্যাটা কি? মাঝে মাঝে গাঁজাও খাইতাম তখন, তাহলে আমি কোনো পেশাদার ভাবে মানে একটানা খাই গেছি এরকম না, কয়েকদিন মঞ্চে খাইছি আবার কয়েকদিন মঞ্চে খাইলাম না, এরকম মানে পেশাদার কোনো নেশা আমি নেই, নেশা সব ধরনের নেশা আমি মোটামুটি করছি। তো আপনি পরে কি এই আমি সে আমার একদিন রাতে জিগায় এইসব মানে তোমার সমস্যাটা কোন জায়গা, তখন আমি অনেক কান্দাকুটি করি, আমার ভিতরে যে যন্ত্রণা ফিল হইতেছে এগুলো নিয়ে আমি ভালো লাগে না, বলতে চাই না, সে অন্য কিছু ভাবে, আমি বলি না অন্য কিছু না। পরে কয় তুমি বলো, আমি তোমার তুমি বলো তোমার সমস্যাটা কোন জায়গা, আমি সত্যি সত্যি বলবি? হ্যাঁ। আমি কই তাহলে ইয়া এর এই সোহাগ নামে ছেলে তোর কি হয়? সে তার সাথে আমার সম্পর্ক ছিল, তার সাথে ফিজিক্যালি রিলেশন আছে? হ্যাঁ। তো ওর খুব আত্মবন কিন্তু এই বিষয়ে বলছে যে একটা ছেলে নিয়ে তার বাসা ধরা খাইছে, এই
ধরনের
খুব আত্মবনে বলছিল, এবং কি সে এটা বলছে যে ছেলেটা আমার এটা বলছে যে সে মেয়েটা কিল ক্যাপ দিয়ে মানে নাইট করছে বা রাত কাটাইছে এরকম
সোহাগ বলেছে,
এরকম বলছে। ওর নাম সোহাগ কিনা তো আমি কনফার্ম জানি না, সে মানে আমার ফোনে বলছে আর কি, সে সোহাগ নামে পরিচিত আমার সাথে। তো আপনি জিজ্ঞাসা করে দেখেন এগুলা এই ধরনের মানে কথাবার্তা বলছে। তো হ্যাঁ আমি জিগাই সবগুলা, সে আমার একদম পাড়ের পাড় সব কিছু উত্তর দেয়, যেমন তোর বাপ না কিছু বলতো না? তখন সে বলতো যে বাপ আমার আব্বা আমি জানি যে টাকা টাকার সামনে আমার আব্বা কিছু না, টাকা তো কাঁদে,
তখন সে সবকিছু স্বীকার করে,
স্বীকার করে।
এটা কি বিয়ের আগে এই ধরনের বিষয়গুলো তাকে আপনি জিজ্ঞেস করেছিলেন? এই মানে এখন তো আপনি সোহাগের নাম কোট করে তাকে জিজ্ঞেস করছেন, যেটা ঠিক আছে, যেহেতু আপনি কিছুটা হলেও আজ করেছেন যে ও একটু অন্য অন্য রকমের, তো আপনি কি তার আপনি যে জায়গা থেকে তাকে জিজ্ঞেস করেছিলেন? যেহেতু ভালোবাসাটাও আপনার দিক থেকে ওরকম ছিল না, ওরই চাপাচাপি হয়েছে, তো আপনার দিক থেকে কোনো জিজ্ঞাসা ছিল যে ও ধরনের অনৈতিক পথে গিয়েছে কিনা, পয়সা রোজগার করার জন্য সব কাজ করেছে কিনা, এগুলো আপনি জিজ্ঞাসা করেন?
এগুলো জিজ্ঞাসা করি নাই, তবে আপনার এই যে রেপ যে বিষয়টা আমি শুনি, শোনার পরে তারা জিজ্ঞাসা করি, সে বলছে যে না তেমন কিছু হয় নাই, যে সমস্যা ছিল তো আমার কোনো ক্ষতি হয় নাই, এটাই বলছিল সে আমার।
তো বিয়ের পরে আপনি যখন সোহাগের বিষয়টা তুলে তাকে জিজ্ঞেস করলেন, সে সবকিছু স্বীকার
স্বীকার করলো?
তো আপনি স্বীকার করার পরে বলছেন যে বাবা কিছু বলতো কিনা, ফ্যামিলি কিছু বলতো?
ফ্যামিলি কিছু বলতো না, যে আমি তো আমার ফ্যামিলিতে টাকা দিতাম, যে চাকরি করতো, সে আবার এম্বটারি চাকরি করতো, মাসে মাসে টাকা টাকা দিত, আর সে মনে করেন তার বাপে একটা কি টাকা পাইলে বাপে কিছু বলতো না, মানে মেয়েটা একটা অপরাধ করে শুনছে, যে ছেলে ঘুরতে গেছে ভালো ছবি দেখে শুনছে,
টাকা দিলেও সে কিছু বলতো
না। তখন সে আমার সাথে সত্য বলে, ভাইয়া এই আমি অনেক খুশি হই, ঠিক আছে আমি সব বাদ এখন থেকে আমরা ভালো সংসার করবো, এই ধরনের কথাবার্তা বলি, আর আমি অনেক আনন্দিত যে আমার সাথে সে সত্যটা বলছে, আর সবসময় চেষ্টা করি আমাদের সত্য বলার।
আচ্ছা,
তো এই ধরনের কথাবার্তা হয় এবং আমাদের সংসার চলে। তো একটি আমি গাড়ি তখন মানে অনেক বেশি নেমে গেছে ওই গাড়িগুলো, এবং ইনকামটা কম। তখন সে আমার বিয়ার বয়স যখন আপনার মাস তিন মাস চলে, তখন আমি সকালে তার হাসি মুখে বসাতে পেরেছি গাড়ি যামু, দুপুর বেলা শুনি যে এই সেলিনা মানে আমার ওয়াইফ আমার মার সাথে কথা কাটাকাটি করে ঢাকা চলে আসছে, ঠিক আছে। তো আমার বোনে ফোন দিয়ে কি রে সে ঢাকা চলে যাবো না, সে আমার লাগে কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, তার লাগে কোনো ঝগড়া নাই, আমার কাছে না জিগায় যাবে কোনো, সাথে সাথে ঢাকা আসি, আসে দেখি তার বোনের বাসা সে উঠছে, আমি উঠছি, মানে তার পরের বাসটা আমি আসছি মনে। তো একরে মনে করেন মানে পাঁচ মিনিট সে গেলি ঘরে বসে আর ভিতরে আমি চলে গেছি, কিন্তু তুই আমার কাছে না কই আইসা করলি? তো সে আমার দিকে মানে ভয় পাইতেছে যে আমি মানে মারি টারি, বা এর ভিতরে তার গায়ে আমার হাত তোলা হইতো,
রেগুলার হাত তুলতাম,
রেগুলার না মাঝে মাঝে থাপ্পড় মারতাম যে কোনো কিছু মানে সে না বলতো কোনো জিজ্ঞাসা।
বিয়ের তিন মাসের মধ্যেই?
জি।
আচ্ছা,
বিয়ের তিন মাসের ভিতরে হ্যাঁ দু একদিন আমি তার সাপোর্ট করে দিচ্ছি এরকম করে। তো তার লাগে আমি সে ভালোভাবে কথাবার্তা বলি, বললে আমি আবার সকালবেলা ভোরবেলা আসতে বইটা তারা আমি দেশে নিয়ে যাই। আমার কথা হলো কি যে আমরা মানে কথা দিয়েছিলাম কি রেসারে কেউ যাবো না, ঠিক আছে, মেয়েও কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম, আর আমি কিন্তু তারা অনেক ভালোবাসতাম। তো আমি দেশে নিয়ে কি মারি চর তারপর
এবং দেশে
নিয়ে যাই, দেশে নিয়ে অনেক মাইদুর করি। তখন আমার এক ভাবি আইসা বলে ঠিক আছে, তোর সামনে পাও যদি মাপসা, ঠিক আছে তাইলে তাইলে দিব।
কে বলে?
আমার দাদি বলে।
আচ্ছা,
আমার কাছে তুই ভুল করলি, তুই আমার কাছে না করে গেলি কে, আমার কাছে তোর কোনো ঝগড়া ছিল না, আর মার সাথে ঝগড়া লাগছিল আমি আইতাম কই তুই, আমি বুঝতাম মানে অপরাধ কার বা কি কি করছে, মারে তুমি শাসন করতে পারো না, বিকথা করলে আমার তরি কুই তুই, তখন তুই আমার কাছে না করে গেলি কে, তখন আমি তার মাপ দূর করি, মাপ দূর করার পরে সে আপনার মানে মাপ চায়, তার মাপ করে দেই, এভাবে চলে। তো মাঝখানে আমি যে কিছু টাকা জমাইছিলাম ভাইয়া, এই সব টাকা আমি খরচ করে ফেলতেছি, এদিকে অনেক নেশা পানি করলাম, মানে আমার হাত খালি হয়ে গেছে, আবার জোয়াও খেলতেছি, ঠিক আছে, এখন তো দিয়ে আবার দেনাত পড়ে গেছি, আর 10,000 টাকা দেনাও হয়ে গেছে। তখন তো কিছু টাকার দরকার, চিন্তা করলাম যে ঘরের কাছে ডিভিডি আর একটা টিভি আছে, ওটা বেঁচে ফেলাই। তখন সে বলতেছে যে আমি জানি জায়গায় আছি, যে দেশের দরকার নাই, তোমার টাকা কত লাগবে? বললে 10,000 টাকা দিলে, 10,000 টাকা আমি বাপের কাছ থেকে এনে দিতেছি, তখন তার বাপের কাছ থেকে সে 10,000 টাকা নিয়ে আমার দেয়,
ওকে,
যে না বিক্রি করি। তখন এভাবেই চলে, এবং কি আস্তে আস্তে তিন চার মাস, তখন সে আমার সাথে মানে যে কোনো অপরাধ করতে শুরু করতে থাকে, মানে একটা কথা দিয়ে এই কাজটা করো, মানে সে একটা জারি মারলো পারলাম না, এরকম কি মানে এই ধরনের কিছু বিপ অবাধ্য শুরু করে, আমার মার সাথে সে ভালো ব্যবহার করে না, খারাপ বিপ করে, এরকম করে মার সাথে মানে তর্ক করে, যে কোনো বিষয়ে তর্ক করে। তখন আমি চিন্তা করলাম যে এরকম করতে যে একটা বাচ্চা নেই, এরকম একটা চিন্তা ভাবনা করি, তারপর আমি বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি, বাচ্চা নিয়েও তখন ঠিক, তখন আমার হাতে গাড়ি নেই, আমি ওই শ্যালাঙ্গাল গাড়ি ছেড়ে দিছি, দিয়ে চিন্তা করলাম যে আমি মাইকো টেকে চড়বো, মাইকো চালাবো, ওই গাড়িগুলো তখন অতিরিক্ত বাইরে গেছে, ইনকামও কম, তখন মাইকো টেকে চালাইলে ওইটাই বালিব, আর এই গাড়ি মানে সময় চলো অনেক চলতেছে, ভাড়া কম হয়, তেমন ইনকাম হয় না, মাইকো লাইনে চলে যাই। তো আমার বন্ধু সে মাইকো চালা, তার লগে থাকি আমি গাড়ি চালাই, এদিক দিয়ে তার সাত মাস যখন বাচ্চার বয়স, তখন তার বাপ মা যায় আমাদের বাড়িতে, মোটামুটি ভাবে একটা অনুষ্ঠান করে হাতের বাড়ির লোকজন নিয়ে, তো খাওয়া দাওয়া হয়, এবং আমি আমি একটা জিনিস চিন্তা করলাম, তার পেটে এখন বাচ্চা, তার ভালো কিছু আইনে দেওয়ার দরকার, তার খাওয়া খাওয়া খাবার দেওয়ার দরকার, তার বাপে যখন নিজে অনুষ্ঠান করার পরে চিন্তা করলাম যে আমার বাপের সাথে দিয়ে দিই, ঢাকায় দিয়ে দিই, তো আমি ঢাকা দিয়ে দিই, আরে এই চিন্তা করলাম আমার বাপের কাছে থাকলে ওই জায়গায় মনে করেন দোকান দাগান আছে, অনেক কিছু খাইতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ঢাকায় ছেড়ে দিয়ে দিই, আর আমি দেশে গাড়ি ঘুরে চালাইতেছি, আমার তো ইনকামও কম, এদিক দিয়ে আমি যা কামাইতেছি নিজেই চলতেছি, এরকম করি সংসারের টাকা পয়সা তখন তেমন একটা দিই দিই না, এরকম করে তখন ঢাকা দিয়ে দিই। তো আপনি দুই আড়াই মাস পরে আপনি তারিখটা ছিল 29 জানুয়ারি, মঙ্গলবার দিন ছিল, বিকেল 4:30 দিকে আমার কাছে একটা ফোন, যখন আমি ক্যারাম বোর্ড খেলেছিলাম, মানে আমার কাছে ফোন দিয়ে আমার আমার সন্তানের ছেলে হয়েছে এরকম একটা ফোন আমার কাছে যায়,
ওকে,
তো আমি অনেক আনন্দিত, অনেক খেলাটেলা ধুয়ে আমি দৌড়ে বাড়ি দিয়েছি, মা আমার সন্তান হয়েছে, বাপ হয়ে গেছি। তো বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমার কাছে টাকা ছিল না, আমার মা 2,000 টাকা দেয়, আমি ঢাকা আসি, আচ্ছা, আমি আমার সন্তানদের দেখি, আমি অনেক খুশি, অনেক আনন্দিত আমার সন্তানদের দেখার পরে। আমি আমার স্ত্রীর প্রতি আরো আমার ভালোবাসা অনেক বাইরে গেছে।
এভরি ইভিল ম্যান, এভরি ব্যাড ম্যান, আমরা যাই বলি না কেন, প্রত্যেকটা খারাপ মানুষের মধ্যে একটা করে ভালো মানুষ আছে। প্রত্যেকটা মানুষই ওই যা বড় বলি ছয়টা ঋপু নিয়েই পৃথিবীতে আসে। সামহাও এই ছয়টা ঋপু একেবারে মহামানব যারা তাদের কথা আলাদা। আমাদের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, ঘৃণা আছে। হ্যাঁ, এই এই ছয়টা ঋপু, এই যে ছয়টা ঋপু আমাদের মধ্যে কোনো রকম ভাবে আছে, এবং এই ছয়টা ঋপুই হচ্ছে শক্তি। এই শক্তিটাকে কোনোভাবে শেষ করা যায় না। বিজ্ঞান কিন্তু কথাটা বলে সবসময় যে শক্তি কখনোই শেষ হয় না। শক্তি কি হয়, শক্তির রূপ পরিবর্তিত হয়, কিন্তু শক্তি কখনোই শেষ হয়ে যায় না। এই ছয়টা ঋপু মানুষের মধ্যে শক্তি হিসেবে আছে। যে মানুষটা এখানে আজকে কনফেস করতে এসছে এবং কিংবা আসবে কিংবা এসেছে, তাদের মধ্যে কোনো না কোনো ভাবে এই ছয়টা ঋপু তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, এবং যে কারণে তারা জীবনে এত এত ভুল করেছে। কিন্তু ওই মানুষ এই ছয়টা ঋপুর বাইরেও একটা চমৎকার একটা মানুষ আছে। এই কথাগুলো এই জন্যই বলছিলাম যে ওর যখন সন্তানের কথাও বলছে, ওর চোখে পানি চলে এসছে, তার মানে ওর মধ্যে একটা কোমলমতি পিতৃত্ব আছে, ওর মধ্যে ভালো মানুষ আছে। সমস্যাটা হচ্ছে এই জায়গাটিতে যে আমরা আসলে ব্যালান্স করতে পারি না, অনেকেই পারি না, যে কোনটা ভালো সেটাকে জীবনে নেয়া, কোনটা মন্দ সেটা থেকে দূরে থাকা। কজ আমরা কখনো কখনো বাধ্য হই, কখনো কখনো ইচ্ছাকৃতভাবে করি, কখনো কখনো বুঝি এটা করা ঠিক না, তারপরও আমরা সেটা করি। ঠিক আছে, তো আপনার জন্য একটা গুড নিউজ যে আপনি পিতা হলেন। তারপর
তো আমি অনেক খুশি হই যে না, আমি পৃথিবীর মালিক, আমার সন্তানের মুখ দেখে বলি আমি পৃথিবীর মালিক। আমি অনেক মানে আনন্দিত, এবং আমার সন্তানটা অনেক সুন্দর, রাজপুত্রের মতো সন্তান হয়েছে আমার। তো আমি ওই জায়গায় মাসখানেক থাকি, থাকার পরে আপনার মানে আমার একটা খালাতো ভাইয়ের বিয়ে ছিল, মামাতো ভাইয়ের বিয়ে ছিল, চিন্তা করলাম আমার দেশে গেলে আমার আইপি বসে বিয়ে রাখাটা একলো দিই, আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে দেশে যাবো। তো মাসখানেক বিয়েটা খাই, আমি আমার বাচ্চা নিয়ে বউ নিয়ে দেশে যাই।
আচ্ছা,
দেশে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখন তো কিছু করতে হবে, দেশে ঘুরলে চলবে না, সন্তান হয়েছে, টাকা পয়সা দরকার আছে, আর আমার যে জমানো টাকা ছিল সব আমি শেষ করে ফেলেছি। তখন কি করলাম, আবার গাড়ি লেনে আইলাম মিরপুর। আইসা মনে করেন কি, আবার গাড়ি লেনে ঢুকলাম, পিক আপ লেনে ঢুকলাম। তো কথা হচ্ছে আয়োজনের আন্ডারে থাকি, তো ওই ইনকাম করে করে যা মন চায় তা দেয়, মানে পুরোপুরি বেতন পাই না, নিজে চলতে হয়, কিছু টাকা বাড়িতে দিতে হয়, বাড়িতে সংসার আছে, তেমনটা পুষে না। মাস তিন মাস চার পাঁচ মাস করলাম, করার পরে আবার দেশে চলে গেলাম। দেশে গিয়ে আবার অন্য কিছু করার চিন্তা ভাবনা করতেছি, পাইতেছি না পাইতেছি না। তো আমার ওয়াইফ কইতেছে, তখন আমার শ্বশুর কি করলো, সেকেন্ড থেকে যে দোকান ছিল, দোকান দেখে আদা বছর আমার একটা রিস্কার গ্যারেজ কিনছে। আমার ওয়াইফ বলতেছে তুমি এক কাজ করো, তো আমার বাপের কাছে যাও, দেখো উনি কিন্তু চাকরি মাকে দিতে পারে কিনা, প্লাস দোকান কিছু না পাও তারপর তো রিস্কা মিশে চালাই দেওয়া, দেখো দেখে আমার খামাও, টাকার দরকার আছে। তো আমি আমার এই জায়গায় আসি। তো এই জায়গায় আসার পরে আপনি আমার শ্বশুরে যারা গাড়ি চালাইতো ওদেরকে, এদের থেকে গাড়ি আমার দিত, আমি হাফ বেলা চালাইতাম, এবং আমার খাওয়া দাওয়া আমার শ্বশুর পে করতাম, দৈনিক আমি 100 টাকা করে দিতাম। তো এক মাস থাকি, এর ভিতরে হয় কি যে আমার যে শালি, ছোট ছোট শালি, নাম চম্পা, ওই ওয়াইফ কিন্তু ওই বাসায় থাকতো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে আসার জন্য, কনফেস করবার জন্য আপনি ফোন করুন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বিরতি নেবার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, আগামী সপ্তাহে প্রচারিত হবে JBSB Uncensored Part 2, অর্থাৎ JBSB Uncensored যেই স্পেশাল এপিসোডটি শুরু হয়েছে প্রতি মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ সেখানে প্রচারিত হবে পার্ট 2। চলুন দেখে নেই পার্ট 2 তে কে আসছে আমাদের অতিথি হয়ে।
জটনি হিজড়া বলতেছে, ওই আমার এক মাইয়া দিয়ে দিছিলাম, আমি ইয়া নাতিন পাইছি না, আমি জটনি হিজড়া হয়ে গেছি। ওই সবুজ বলতেছে আমি দুষ্ণ হয়েছি না, তো তুই কেন পারবি না, খোদার দুনিয়াতে তো নাই নাই নাই, তো তীরটা আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছে, তার কাছেও ঠাই নাই, এই উপর থেকে তো নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করে এই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে।
সোমা হিজড়া থাকবে পার্ট 2 তে, এবং পার্ট 1 যারা শোনেননি তারা বুঝতে পারবেন না যে পার্ট 2 র ঘটনাটা আসলে কি। আমি বলবো পার্ট 1টা শুনে নেবার জন্য। পার্ট 1 যেখানে শুভ হিজড়া কনফেস করেছিলেন সেই ঘটনাটি কি পরিমাণ সত্য সেটা প্রমাণ করবে পার্ট 2। প্রচারিত হবে এই মাসের শেষ সপ্তাহ 30 তারিখ রাত 11টায় JBSB Uncensored পার্ট 2। আমরা ফিরে আসছি 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলি বসত্ব বলিবতে। আঞ্জি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রহিমের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রহিম, তারপর শিক্ষিত হওয়াটা খুব জরুরি, এই জন্য খুবই জরুরি। ইভেন একটা শিক্ষিত পরিবারের মধ্যে যে হয় না সেটা বলা খুব মুশকিল। এই শিক্ষা মানে একাডেমিক শিক্ষার কথা বলছি না, যে মানে যে শিক্ষাটা থাকলে অন্তত এই ধরনের ভুল মানুষ এই ধরনের ভুল অন্তত চিন্তা করবে না। কি করেছিলেন আপনি বাবার গায়ে হাত তুলছেন বলছো, আপনি কি করেছিলেন?
প্রথম জায়গায় আমার বাপের মানে কলাটা দূরে ফেলি, দূরে মানে নিচে নামায় ফেলাই, এবং কে আমি আমার বাপের ঘুষিও দিই এরকম করি। তখন বাপে চিল্লাচিল্লা করে এবং কে আমার চাচারা, আমার চাচারা আসে, চাচাতোরা আসে, মানে আমার মারবো এরকম। তখন তাদের সাথে আমার গেঞ্জাম হয়, ঝগড়াঝাটি হয়, এমনি পরবর্তী সালিশ অবশ্যই।
সালিশ বলতে গেলে
আমার চাচারা এসে আমার মারধর করে। তা আমার কথা হয়েছে কি যে আমার বাপ এত অসুস্থ ছিল, আমরা খায় না খায় দিন কাটাই, যেমনি খাটাইছি তার কাছে দুইটা জন্য যাইনি। আমরা যেভাবে চিকিৎসা মিকিৎসা করে আনছি, আমার চাচারা কেউ যদি মানে যায় নাই, কিন্তু এখন কেন আসছে তোমরা? এখন তো এখন আসছে ঝগড়া করার জন্য আসছে।
এটা আপনার কথা,
হ্যাঁ
আপনার তো থাবড়ানো উচিত ছিল, সবাই মিলে গ্রামের লোকজন সমস্ত লোক মিলে আপনাকে থাবড়ানো উচিত ছিল। আপনি আপনার জায়গাটায় কি মনে করেছেন যে আমি আমার বাবাকে সুস্থ করে নিয়ে এসেছি, সুতরাং আপনার বাবার গায়ে আমি হাত তুলবো সেটা নিয়ে কেউ বলার কিছু থাকবে না, এটা কি আপনি এখনো বিলিভ করেন?
না না, মানে তখন করতাম আর কি, তখন লাগতো।
I'm losing my temper. I'm extremely sorry because I'm losing my temper. দেখেন, ও খুন করে এখানে কনফিউজ করতে আসেনি। গত সপ্তাহে আমরা প্রচার করেছিলাম 7 জন খুনির গল্প, 7টা খুন করেছে, খুন করে খুনি পলাশ। খুনি পলাশের গল্প আমাদের অন্তরে যতটা দাগা দিয়েছে তার চাইতেও ভয়াবহ রকমের দাগা দিচ্ছে আজকে অন্যরকম আরেকজন খুনির গল্প। যে সন্তান মায়ের গায়ে হাত তুলে ক্ষমা চায় না, যে সন্তান একটা অচেনা অজেনা মেয়েকে বিয়ে করার জন্য মায়ের পা ধরে অনুরোধ করে, সে সন্তান মায়ের গায়ে হাত তুলে তার কাছ থেকে মাপ চায় না, এবং এই একটা ভুল করবার পরে সে পরবর্তীতে আরো বড় ভুল করে, সে বাবার গায়ে হাত তোলে, এবং এর যে কি ভয়াবহ রকমের শাস্তি, এটা আপনি কি শাস্তি দিবেন? এটা এটা তো আসলে আইনি শাস্তি বলেন, পারিবারিক শাস্তি বলেন, সালিশি শাস্তি বলেন, কোনো শাস্তি তো আসলে এনাফ না। এটার তো মানবিক শাস্তি হওয়া উচিত, এবং ওর ভিতর থেকে যদি বিবেক বোধটা না জাগে যে কত বড় অপরাধ করেছে। খুবই নোংরা, খুবই ভয়াবহ, এটা চিন্তা করা যায় না। তো আপনি এই কাজটা করলেন, পরের দিন সালিশ বসলো আপনাকে, সালিশে আপনার গায়ে হাত তুললো, তাই তো?
তারপর এরকম ভাবে মানে মিলায় আমাদেরকে, মানে আমার আম্মা আব্বাকে মিলাইয়া দেয়, সংসার ধরে দিয়ে না হয় এরকম কিছু করা হয়। তখন আমি আবার ঢাকা চলে আসি, কেরানীগঞ্জে আমার একটা
আপনার বউ কোথায় তখন
দেশে,
দেশে আপনার বাবা মায়ের কাছে। আপনি বাবা মায়ের মধ্যে যত রকমের ঝামেলায় থাকুক না কেন, আমি আমার খুব খুব কাছের একজন বন্ধুর গল্প আপনাদেরকে আজকে বলবো। খুবই লিটারেট ফ্যামিলি, ঢাকা শহরের খুবই অভিজাত একটা ফ্যামিলি। তারা বাবা এবং মায়ের মধ্যে সমস্যা ছিল, এবং সে মেয়ে ছিল, সে ভেতরে ফিল করতো এরকম যে আমার মাঝে মাঝে মনে হয় আমি আমার বাবাকে খুন করে ফেলি। সে ফিল করতো এরকম, ভেতর অনুভব করতো, কিন্তু কোনোদিন বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। আপনার ভেতরে খারাপ লাগতো, লাগাটা ঠিক আছে, আপনার লাগতেই পারে, কারণ আপনি হিউম্যান বিং, আপনি পছন্দ করছেন না বাবা মায়ের মধ্যে ঝগড়া, কোনো সন্তানই পছন্দ করে না। কিন্তু সেটার জন্য আপনি কেন স্টেপ নেবেন? আপনি যদি এরকম হতেন যে আপনি বয়স অনেক অল্প আপনি বোঝেন না সেখান থেকে একটা ভুল হয়ে গেছে সেটা একটা কথা ছিল, আপনি তখন অনেক বেশি ম্যাচিউর। এই গল্পটা থেকে আমি আজকে একটা কথাই বলতে চাই, এরকম ফ্যামিলিতে আমি জানি ঢাকা শহরে হয়তো বা যারা আমাকে শুনছেন চিটাগং এবং কক্সবাজারে এরকম অসংখ্য ফ্যামিলি আছে যেখানে বাবা মায়ের ঝগড়া হয় এবং এটা সন্তানদেরকে পীড়িত করে, মানসিক ভাবে অনেকখানি অসুস্থ করে ফেলে। এটা যদি হয় হোক, লেট দেম ডিসাইড, তারা এমন কেউ যে এখানে আপনার কোনো ধরনের কোনো সমাধান নেই। আপনি চাইলে বাবাকে বলতে পারেন যে বাবা এটা আমার ভালো লাগছে না, তুমি এটা করো না। আপনি চাইলে মাকে এটা বলতে পারেন, বারবার বলতে পারেন যে এটা দ্বারা আপনার কি ক্ষতি হচ্ছে, অর আপনি তাদেরকে তাদের থেকে সেপারেট হয়ে যান যদি আপনার সামর্থ্য থাকে। কিন্তু তাদের ব্যাপারে আপনি এই ধরনের ভয়াবহ কোনো স্টেপ, এটা প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। এগেইন আই এম রিপিট, প্রশ্নই ওঠে না, অফকোর্স নট। বলুন তারপর।
তখন আমি আমার ক্যারিং যে সুবাস্তু ভাই থাকে সে যে হোটেলে ব্যবসা করে, তো আমি তার বলি যে আমার একটা চাকরি খুব দরকার। তখন সে বলে ঠিক আছে আয়, আমার চাকরি বাকি আছে একটা ব্যবস্থা করে দিব। আমি তখন যাই, যাওয়ার পরে চাকরি হয় না, তো তখন আমাদের যে একটা সিএনজি নিয়ে দেয়, তখন আমি ওই জায়গায় ক্যারিং যে সিএনজি চালাই। সিএনজি চালানোর পরে আপনার এর ভিতরে আমার ওয়াইফের সাথে আমার মার সাথে একটা দ্বন্দ্ব হয়।
ওকে,
মানে সবার দিন ছিল, তো আমার মার সাথে ঝগড়া হয়, সে আমার ফোন দিয়ে বলতেছে আমি বাড়িতে থাকবো না, ঠিক আছে ঢাকা চলে আসবো।
আচ্ছা,
ঢাকা চলে আসবি কি, আমি থাকবো না, তুমি জানতে চাই না থাকবো না এই বাড়িতে, ঢাকা চলে আসবো। তো এই ছেলে ছেলে আমি রেখে চলে আসবো, ঠিক আছে। সে আমার সাথে অনেক রাগারাগি দেয়, আমি কথা তখন রাগারাগি দেয় গাড়ি চলে গেছে গরম, ঠিক আছে তো যেটা মন সেটা করছি, ঠিক আছে। আর কি করে ছেলেরা রাইকে চলে আসবে, আচ্ছা আবার বাপের বাসায় আসে। আসার পরে আমি কি করি, আবার এই সাতটা খানের ভিতরেই চার পাঁচ দিনের ভিতরে তার সাথে আমি যোগাযোগ করি, যাই ওদের বাসায় কথাবার্তা বলে আসি, ঠিক আছে। চার পাঁচ দিনে চাই ধরে চলে জায়গা দেশে জায়গায়। তো এদিকে কিন্তু বাচ্চা দেশে রাইকে, এই বাচ্চাটা কিন্তু তখন বয়স আট থেকে নয় মাস বয়স, তখন বাচ্চারা আমার মাই পারলে ছোটবেলা থেকে আমার মাই পালতে পারছে না। তখন কি করে, সে এই ওই বাসায় থাকে এবং আমি আমার কাছে খবর যাই সে আবার 17 নম্বরে যায়। 17 নম্বর হচ্ছে সোহাগের বাসা।
ওকে,
তো আমার কাছে খবরটা যায়, মানে আমি যখন ওদের বাসায় যাই গেছিলাম, তখন আমি ওই জায়গায় এলাকা মানে ওই জায়গার দিয়ে একজনের মোবাইল নাম্বার নিয়ে আসছিলাম, তাই ফোনে জানতে পারি যে 17 নম্বর যায়। তখন আমি আমার শ্বশুর হলে খারাপ দিক করি, মানে ফোন দিয়ে রাগারি দিই, আপনি আদাবর 17 নম্বর গেছে, কার কাছে দিকে গেছে, আপনি দিকে গেছে যে আদাবর 17 নম্বর যদি না বললেন যে তোর সমস্যা কি আনতেন, যে আমার কাছে সব ধরনের নেটওয়ার্ক আছে, সব ধরনের খবর আসে কি আমার কাছে, তুই নেটওয়ার্ক ক্লস পরে হয় কি করে, এই আমার শ্বশুর কি করে আমার ওয়াইফের ওনার একটা বোন আছে, ওই বোনের কাছে দিয়ে দেয়, বোনের পাশে হচ্ছে টিকে ফেলা, টিকে ফেলা আমি তার সাথে দেখা করতে চাইছি, আমার সাথে দিকে আমার বডি দেয় খুব দিকে আমার ওয়াইফে, যে তোর খুব ফেলাম
আপনি জোর খাটাতেন তার উপরে, যে কোনো বিষয়ে জোর খাটাতেন। তখন আপনি বুঝতেই পারছেন ওর ভিতরে অ্যারোগেন্সিটা কত বেশি, যে এই ধরনের অ্যারোগেন্ট মানুষের সাথে সংসার করাটাও কতটা ডিফিকাল্ট। কারণ যে মানুষ মায়ের গায়ে হাত তোলে, যে মানুষ বাবার গায়ে হাত তোলে, সে তার বউয়ের সাথে কেমন আচরণ করতে পারে, আমরা অ্যাজিউম করতে পারি এই জায়গাটা থেকে, যদিও সেটা উচিত না। তারপরও বলছি যে ওর অ্যারোগেন্সি লেভেলটা কতটুকু হতে পারে, এবং এগুলো জীবনের অপরাধ, অফকোর্স ইটস আ গ্রেট গ্রেট কি বলা যেতে পারে অনেক বড় মাপের অপরাধ এগুলো, বলেন।
তারপরে আমি আমার শ্বশুরের কাছে যাই, গিয়ে বলি যে ছেলে না আপনি বোনের বাসায় আসেন, নিয়ে আসেন। তো আমার শ্বশুরে ঠিক আছে পরে আনবেন, আমি আবার গাড়ি দিয়ে যাই, কিন্তু ওই যে জায়গায় থাকতো আমার সন্দেহ হইতো, আমার ভালো লাগছে না, একটা ভয় লাগছে,
সন্দেহ তো হবেই কারণ ওর সম্পর্কে অনেক আজেবাজে কথা শুনেছেন। হ্যাঁ,
ভয় লাগছে। তো আমার শ্বশুরে কি করে, যা ওই জায়গায় গিয়ে মনে করেন কি এই মানে শুনে যেন আমি আমার মোবাইল রাঙিয়ে ফেলাইছি, খেলা ফেলা করছি। তারপর এই ওই সময় একটা বিচার বসায় আমার যে রাস্তা ভাই থেকে মঞ্জিল নাম আমাদের বাড়ির পাশে দিই, এবং আমার শ্বশুর বিচার বসায় পরে মেয়ের জিজ্ঞেস করে, এনে বিচারে বলে মেয়ে বলতেছেন থামুন এরপর, ঠিক আছে এবার থামু না। তখন আমাদের চাচারা মেমোরি বলতেছে যে দেখ আরে এই এয়ারবাদ না কাজ, দেখ গেলে কোনো জায়গায় তো বিয়ে করলে আরেকজনের বাদ খাইতেই হবো। সে মনে করো কি প্রথম সঙ্গে শুক না হলে পরের সঙ্গে শুক হয় না, অনেক বুঝাইছে। তখন মেয়ের বাপে কইতেছে কি মেয়ে খাইবো নাকি, এটা আমি দেখবি, ঠিক আছে খাইবো না মানে মেয়ের দিন থাপ তুপর দিচ্ছে, দেখ ওদের কাছে সময় চাইছে, যে একটু সময় দেন আমি মেয়ের বুঝাই সুঝাইছে পর আবার দেওয়া যাবো না। তখন কি করে সে মেয়ের নিয়ে আবার ডাকা আসে, আমি আবার তখন কেরানিগে চলে যাই। তখন সে ডাকা থাকে আমার কাছে ভালো লাগে না, মানে ভালো লাগে না কি সারাক্ষণ তার প্রতি আমার একটা সন্দেহ লাগিয়ে থাকে যে কোন জায়গায় কি করে, আর নিজের নিজে মানে তখন নিজের বিবেকে নিজে অপরাধী মনে করি যে না দুষ্ট আমার, আমি তার সাথে খারাপ ব্যবহার করে এসেছি, এই জন্য সে আমার এই ধরনের খারাপ বিহেভ করছে, এইগুলো আমি তখন নিজের বিচার নিজে করি। তখন তার সাথে আমি যোগাযোগ করি, কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে সে আবার কথা দেয় যে কেরানীগঞ্জে বাসা নিতে। তখন ছেলে কিন্তু আমার দেশে, কেরানীগঞ্জে বাসা নিলে আমি তো দেখ আমার তখন মোটামুটি আব্দুল সাগর থেকে দেনা দোনা আছে, তাছাড়া আমি কামাই রুজি করি, মনে করছি বাড়ি তো টাকা পয়সা দিতে হয়, আমি তো আর নিয়ে ঢাকা শহরে থাকতে গেলে মনে করছি আমার রুম ভাড়া নিতে আমার খরচটা বেশি বাড়ি যেগুলো, আমি চাকরি করুন সমস্যা কি। তখন তার সাথে আমার যোগাযোগ কথাবার্তা হয়, তখন আমি কেরানীগঞ্জের রুম নেই। রুম নেওয়ার পরে আপনার সে আবার দেশে যায়, দেশ থেকে মানে কিছু হান্ডি পাতিল আসলে এগুলো নিয়ে আবার ঢাকা আসে। এর ভিতরে সে একটা গার্মেন্টসে মানে এমব্রয়ডারি চাকরি নেয়, ঠিক আছে, 4,000 টাকা বেতন। মাস খানেক যাওয়ার পরে সে করে কি আপনার ওই এমব্রয়ডারিতে বেতন পায়। তো বেতন পায় সে আমাকে বলে না যে তখন আমার কিছু টাকা দেওয়া ছিল না, আপনি বেতন পাইছিস না, 70 টাকা দিয়েছে বেতন পাঁচ টাকা করে বলছে 10,000 টাকা বেতন দিব। এক কথা দিব তা তুই মিথ্যা বলতো, আর তুই এমনি মিথ্যা বলো। অসুস্থ হয়ে গেলাম, আমার ঝগড়া ঝগড়া হয়ে গেছে, আমি এক থাপ্পড় দিচ্ছি যে আমি আবার গেছি গাড়িতে, গাড়ি থেকে গেছি আর বেতনটা তুললে আর ডাইরেক্ট মানে বেলা বাসা। অল্প বাসায় বলতে গিয়ে গেছে অন্য জায়গায় গেছে, হ্যাঁ বাসায় যায় নাই, আর দুনিয়া বাসায় গেছে, দুনিয়া বাসায় অল্প বাসায় গেছে। তো এই যে 15-20 দিন হয়ে গেলো আমি মানে হোটেলে খাই, মানে আমার ভালো লাগে না। আর ওর প্রতি গেলে আমার আবেগ, কালি আমি যখন যাইতো তখন আমি কাঁদতাম, এবং কি আমার সবসময় আমি আমার বিবেককে দোষী করতাম, আমি বলতাম যে না দুষ্টা আমার, অন্যটা আমার, কারণ আমি যদি এগুলো না বলতাম তাহলে এই জায়গাটা হইতো না, তাই দুষ্টা আমি করছি। অর্থাৎ সে দুষ করে না, সে যদি অনেকভাবে থাকে যদি আবার কোনো কিছু হয় আবার ওদিক দিয়ে ভয় পাইতাম। তখন তার সাথে আবার যোগাযোগ করি, আমি যোগাযোগ করার পরে ও এই বিষয় নিয়ে আবার আমার শ্বশুর আমি রাগারাগি দেখাই যে আপনার মেয়ে আমার, কিন্তু আমার কাছে অনেক জগার সময় অনেক গালি গালাজ করে। তখন আমি আপনার এই আমার শ্বশুরে বলি যে আপনার মেয়ে যে ধরনের কথাবার্তা বলে আজকে আত্মীয় বিরুদ্ধে আমি আপনি কিছু করতে পারতেছি না, আত্মীয় সাথে অন্য কোনো জায়গায় হইতো তাই দেখা গেল কি আপনার মানে জুতার মালালে আপনি বুঝতে দিত
এটা বলতেন আপনি।
হ্যাঁ এই এই কথা আমি বলি, কারণ আমার শ্বশুর আমার সাথে অনেক বাজে বিহেভ করে, অনেক গালি গালাজ করে, রাগারাগি দেখায়। রাগারাগি দেখানোর পরে আমি কি করি আর ওদের বাসায় যাই না, কিন্তু আমার ওয়াইফের অনেক মিস করতাম আমি, আর আমি সবসময় মানে আমার নিজের দুষ্টা দিক স্বীকার করতাম, আর এদিকে অনেক কান্নাকাটি করতাম। আর বড় বোন জানলে কথা হইলো, কথা হওয়ার পরে আমার ঠিকানা দেয় যে আর বাপের কাছে যাওয়ার, বাপের কাছে গেলে তো তিন জায়গা আছে বলে দিব। আর বাপের কাছে যাই, যাওয়ার পরে আমার যে মঞ্জিল বাইরে দিয়ে আরেকটা বিচার বসা, বিচার বসা মঞ্জিল আর মাঝ দূর করে, আর মঞ্জিল আমার বলে যে এরপরে আমার মামার আমার আমার মঞ্জিল ভাই কিন্তু আমার শুধু আপন বাইক না, যে এরপরে কোনো কিছু হইলে তুই আমার কাছে বলবি, আমার মামা কিছু বলবি না, ঠিক আছে। তা আবার যাই, আবার এই আমার শাশুড়ি এবং মঞ্জিল ভাইয়ের আম্মা আমার ওখানে নিয়ে যায়, কেরানীগঞ্জে নিয়ে যায়, ওরা ওই জায়গায় মনে করেন কি বেড়ায় আপনি চলে আসে। তখন আমাদের গ্যাপ ছিল, মাসখানেক গ্যাপ ছিল, তখন আমি রাত্রে মানে আমার ওয়াইফের কাছে যাই, তখন সে মানে না করে বিষয়টা নিয়ে, পরবর্তী যেদিন যাই তখন সে মানে বিষয়টা নিয়ে রেপ ট্রিপ মনে হয় তার কাছে এরকম লাগে,
মানে সে মনে করে এটা রেপ। ওকে, এবং ইট ইজ অ্যাবসলিউটলি রেপ, ইট ইজ অ্যাবসলিউটলি রেপ, মানে এগেইন আই রিপিট, কজ স্ত্রীর অনুমতি ব্যতীত যদি তাকে জোর করে এ ধরনের কাজ করা হয়, স্টেট পলিসি থেকে, স্টেট ল থেকে এটা এক ধরনের নারী নির্যাতন এবং এটা রেপের পর্যায়ে পড়বে। যদিও এই ঘরের ভেতরের বিষয়গুলো নিয়ে আমাদের আইনি বলেন বা আমাদের সচেতনতা জায়গাতে বলেন তেমন একটা উচ্চপাত্র আমরা আমাদের মিডিয়াতে তেমন একটা চোখে পড়ে না, বাট এটা স্পষ্টত আইন যে স্ত্রীর অনুমতি ব্যতীত এবং ভাইস ভার্সা যদি বলা যায় যে যদি কাউকে জোর করা হয় তাহলে এটা রেপ। এটা মানে এরকম যে আপনি বিয়ে করেছেন মানেই তার উপরে আপনার একেবারে চরম পর্যায়ের অধিকার, আপনি যা ইচ্ছা তাই করবেন, নো। এবং সেই জায়গা থেকে স্টেট পলিসি হচ্ছে, ল হচ্ছে যে এটা রেপ এবং এটা শাস্তি আছে। যদি কেউ ক্লেম করে, যদি কোনো নারী ক্লেম করে তাহলে এটা নারী নির্যাতন মামলা, এটা শাস্তি আছে। ওকে, হ্যাঁ, তো আপনি যেটা বললেন উনি বলেছে এটা রেপ,
মানে এরকম, ঠিক আছে, মানে সে মানে
সেইভাবে এটা নেয়,
সেটা
আমার কাছে মনে হয়, আপনার কাছে মনে হয় এটা,
জি, এবং কি তারপরের দিন আমার কিছু মেডিসিন আনতে বললে যে আমাদের মানে বিয়ের পরে তাকে আনে দেওয়া হয়েছে, তখন পুরোপুরি তাকে আমি সন্দেহ করে ফেলে যে সে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমার সংসার থেকে, যখন সে চলে গেছে কোনো অবৈধ কাজে সে লিপ্ত হয়েছে এরকম আমি দাবি নিজেদের
এরপরে যখন আপনি জোর জবরদস্তি করেছেন এক পর্যায়ে সে আপনাকে কিছু মেডিসিন আনতে বলেছে, তো মেডিসিনের জায়গা থেকে কি আপনার সন্দেহ হলো যে কেন সন্দেহ হলো?
আমাদের বিয়ের পরে মনে করেন কি বাসযাত্রার পরে সে এরকম মেডিসিন চাইছিল, আমার সন্দেহ হচ্ছে যে সে কোনো অনৈতিক কাজ কাম করছে, কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত ছিল এরকম আমার মনে হয়।
ওই জায়গা থেকে বোঝার জায়গাটা থেকে যেভাবে হোক বুঝে নিয়ে,
ওকে,
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, আর জি কে বি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রহিমের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ রহিম, তারপর আপনি তখনই সন্দেহ করলেন যে আপনার ওয়াইফ অন্য কারোর সাথে ইনভলভ? ওকে, তারপর
এরকম সংগ্রহ করি, আবার দেখা গেলো কি আমি অনেক কিছু পাই, ওর মোবাইল নাম্বার টাম্বার পাইলে ঝগড়া করলে আবার চলে আসে, আবার আমি ওদের কাছে আসি, ওনার বাপের হাতে পায়ে ধরিয়ে আমাদের আমার ছেলে দেশ থেকে আনি আমি, ঠিক আছে, ওই জায়গায় আনি, সে বলে যে আমার ছেলে এনে দাও, এনে দিই, ছেলে তো সে বাপের কাছে আসা পরে আবার ওই ওর বাপের হাতে পায়ে ধরে আমি আমার ছেলে নিয়ে যাই, তো এইভাবে চলতে থাকে। এরকম কাহিনী প্রায় তিন চারটা হয়ে গেছে।
ওকে,
হওয়ার পরে লাস্টে আপনার একবার হয়েছে কি আমি কেরানিগঞ্জ ছেড়ে দেবো, এর ভিতরে অনেক কাহিনী হয়ে গেছে কেরানিগঞ্জে, তখন কেরানিগঞ্জ ছেড়ে দিয়ে ঢাকা আসি, তো ছেলের সাথে ছিল, তো ছেলের নিয়ে ওরে নিয়ে দেশে চলে যাই, ওরা আমাকে দলকে ওরা দেশে থাকবে, আমি ঢাকা কিছু করবো, একটা দিকে আমি দিলাম থাপ্পড় থাপ্পড় দিছি, তো থাপ্পড় তো খায় আমার অনেক চিল্লা পাল্লা করছে, করার পরে আমি রাগা রাগে দেখি,
মানে বুঝতে পারছি কথা কথা ওনার গায়ে হাত তুলতেন, আপনি একটু এদিক ওদিক হলে গায়ে হাত তুলতেন,
মুঙ্গিল ভাইয়ের বাসায় আবার যাওয়া হয়, তো এনে গিয়ে আবার বিচার হয়, বিচার হওয়ার বলে সে আসিল না বলে সে আমার ঘর আবার খাবে না, তো এর মধ্যে বাপে সরাই দেয়, বিচার থেকে সরাই দেয়, থাপ্পড় দিয়ে সরাই দেয়, খাবি না তো আগে বুঝলি গে সরাই দে, তো ওর সরাই দেওয়ার পরে আমি তখন মিরপুর থাকি, মিরপুর বাসা নেই, এর ভিতরে আমি আমার ওয়াইফকে খুঁজি পাই না, ওর বাপে নিয়ে আবার কোন বাসা দিয়ে রাখছি আমি তো জানি না, এরকম প্রায় সময় দিতে হয়, যতবার আসতো ওর বাপে নিয়ে কোনো বাসা দিয়ে রাখতো আমি গেলে মানে বলতো না, ঠিকানা বলতো না, তখন মানে আমার ভিতরে মনে হয়ে গেছে যে ওর বাপে কোন জায়গায় দিয়ে রাখছে বা এই ধরনের ওর সাথে কোনো অনেক কাজ কাম করা হইতেছে, আর এমনি তো তার আমি সন্দেহ করতাম, তখন আমি রাত্রে 12টা দিকে তখন আপনার এই আমার শ্বশুরের বাসায় জন্ম, তখন আবার কি করছে গ্যারেজ দিচ্ছে আবার সেখান থেকে দোকান কিনছে বাসা আদাবর 13 নম্বরই, তখন আমি রাত্রে 12টা বাজে আমি ওনার মানে পায়ে ধরি, আর এর ভিতরে আমার ওয়াইফের আমি অনেকবার বুঝাই যে ছেলে না আমি কিন্তু গরিব মানুষ, আমি আমার ইজ্জতের অনেক দাম আছে, আমার কাছে যদি কেউ গর্ভবতী টাকা দিয়ে বলে যে তোর বউর যদি মানে এক মিনিটের জন্য চাই আমি একটা সেকেন্ড আমাকে দেওয়া সম্ভব হবে না, আমি তোর অনেক ভালোবাসি আর তোর এই সম্পদ দাম
স্বীকার করতে আপনার কাছে এগুলো যে এই কাজের মধ্যে
না না তখন তো আর আমি বুঝতে দিতাম না।
পয়েন্ট এখানে কিন্তু একটা ব্যাপার আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও সন্দেহ করতো, সন্দেহ করে ওকে এগুলা বুঝে বোঝাতো, কিন্তু ও আসলে ইনভলভ ছিল কিনা সেটা ও শিওর ছিল না, সো নোট অন দ্যাট পয়েন্ট বলেন। তারপর
আমার যত আত্মীয় স্বজন আছেন সবাই লাগাইছি আর বোঝানোর জন্য, তখন আমি কি করি রাত্রে আমি আমার শ্বশুরের বাসায় যাই, গিয়ে আমি আমার শ্বশুরের পায়ে ধরি, পায়ে ধরে অনেক কান্নাকাটি করি যে আমার ইজ্জতের অনেক দাম আছে, আমার ইজ্জতটা আপনি নিলামে বিক্রি করেন না,
আপনার শ্বশুরের পায়ে কেন খাবেন
যে সিলিন্ডার কোথায়, সিলিন্ডার মানে আমার কাছে দেওয়ার জন্য আমি জানি না,
আপনি আপনার জায়গাটা থেকে একের পর এক ভুল করে যাচ্ছেন, আপনি আপনার শ্বশুর আপনাকে কি রিপ্লাই দিল তারপরে এই কথা করার পরে, এইটা পা ধরার পর
আমাকে হুমকি দিল যে যা জানো জানো সেই বেশি কিছু পারবি, একদম মিথ্যা মামলা দিয়ে জেলে করে দিল।
ওকে, তারপর
তখন আমি আর এই ধরনের কিছু বলি না, আসলে না সময় তোর কাছে যাইবো এই ধরনের কথা বলছে, ঠিক 4-15-16 দিন পরে সে আমার ফোন দেয়, তা আমার কাছে সে যায় যোগাযোগ করে, এবং আমি যে বাসায় থাকতাম যে আমার আন্টিরা সবারই নিয়ে আমি এর একটু বুঝান আর দেন কেন বুঝানো যায়, হয়তো মনে করেন দিনের প্রতি আমার চেষ্টা করে না, তো কথাবার্তা ভালো বলে না ফেরবার খারাপ করে, আমার সকল আন্টিরা আমার মানে বুঝানোর চেষ্টা করে, এই সকল আন্টিদের সামনে আমি ছিলাম রুমে এমন একটা কথা বলে মানে খুব বাজে একটা বিপ, সে একটা গালি শব্দ দেয়।
এটা কি কে করে আপনার সঙ্গে,
মানে আমার ওয়াইফে
আপনাকে করে
আমাকে না, মানে তোমার এই আন্টিরা বুঝে তোমার একটা সন্তান আছে স্বামী আছে ঠিক আছে,
আপনার ওয়াইফকে
বুঝাচ্ছি, হ্যাঁ ওই ওই জায়গায় দিল, ওই জায়গায় আমার ওয়াইফে একটা মানে গালি দিছে, বাজে একটা গালি যে সে মানে খারাপ গালি দেবে যেরকম
আপনাকে,
হ্যাঁ আমাকে
আমাকে সন্তান, এটা কিন্তু আপনি যেটা বললেন এখানে যে কনফেসটা করেছেন এখানে সেটা আমি মনে করি যে ইউ ডিজার্ভ দিস, কজ আপনি একের পর এক যে ধরনের অন্যায় করে যাচ্ছেন, আপনি আপনার ওয়াইফকে রেসপেক্ট করতেন, রেসপেক্ট বুঝেন, আপনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, আজকে একদম জেবিএসবিতে এসছেন, এখানে লুকানোর কিছু নাই, নিজেকে বড় করতে আসেন, নিজের ভুলগুলো স্বীকার করতে এসছেন, সহজ করে বলেন তো আপনি আপনার ওয়াইফকে সম্মান করতেন?
আমি অনেক সময় করতাম, অনেক সময় করতাম না,
সম্মান বলতে আপনি কি বোঝেন?
দাম দিতাম অনেক সময়, দেখা গেল সে যেন আমার লাগে ভালো ব্যবহার করতো অনেক দাম দিতাম, তাহলে
দাম বলতে
মানে অনেক ভালোবাসতাম,
ভালোবাসা আর রেসপেক্ট অন্য জিনিস, রেসপেক্ট জিনিসটা অন্য জিনিস, একটা মানুষকে রেসপেক্ট করলে তার গায়ে হাত তোলা যায় না, ঠিক আছে, সংসার জীবনে যদি এরকম হয়ে গেছে যে ব্যাপারটা একেবারেই ইচ্ছাকৃত ছিল না হঠাৎ করে হয়ে গেছে দুপক্ষের যে কোনো এক পক্ষের, সেটা একেবারে ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি পান থেকে চুন খসতেছে আপনি গায়ে হাত তুলতেছেন, ওই মানুষটা আপনার সঙ্গে কেন থাকবে, এবং যে ছেলেটা কন্টিনিউয়াসলি বাবার গায়ে হাত তুলছে, মার গায়ে হাত তুলছে, একটা ভয়াবহ রকমের অ্যারোগেন্সি যার মধ্যে,
সেই সেই মানুষটা কি ধরনের আচরণ করতে পারে তার ওয়াইফের সাথে, উই গেস। তো সেই জায়গাটা থেকে আপনি আপনার ওয়াইফকে যদি রেসপেক্ট না করেন, আপনি আপনার জেদ পূরণ করার জন্য কখনো বাবার পায়ে হাত ধরতেছেন, শ্বশুরের পায়ে গিয়ে পড়তেছেন, মার পায়ে গিয়ে পড়তেছেন শুধুমাত্র আপনার জেদ পূরণ করার জন্য, তো ওই মানুষটা আপনাকে রেসপেক্ট কেন করবে? ও তো বাজে কথা বলবেই।
তখন তার সাথে আমি ভালো ব্যবহার করতাম।
আপনি ওকে ছিলেন না, আপনি যখন মনে হয়েছে আপনার মাথা ঠান্ডা তখন ভালো ব্যবহার করেছেন, যখন মাথা গরম তখন আপনি বিন্দু নিয়ে কোনো দিকে তাকাতেন না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। আমার মনে হয় আজকে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন যে রক্তটা মানুষের আসলে সমস্যাগুলো কি হয় এবং এটা কন্ট্রোলে রাখার জন্য আসলে কি করা উচিত বলুন। তারপর
রাজা কথা বলার পর আমার শরীর অনেক জিদুতে জায়গা, ঠিক আছে, সে আমার মানি যেতে নাইলে আমার সকল আন্টিরা জিদ দেখা মুদ দিয়ে দেয় এরকম একটা বাজে কথা বলে, তখন আমার জিদুতে জায়গা যে না টাকা কিছু করবো না, দেশে নিয়ে এবার ঠিক করে না, হয়তো হয় ভালোই বানালে মেরে ফেলাম, এরকম আমার জিদুতে জায়গা। তখন আমি তারা দেশে নিয়ে যাই, দেশে নিয়ে যাওয়ার পরের দিন সকালবেলা আবার আমার আম্মার স্কুলে যায়, স্কুলে যায় আমার ছোট ভাইয়ের যে স্কুল থেকে মানে খেলাধুলা হইতেছে ওই স্কুলে যায়, তো বাসা খালি আমি কি করছি আর হাত বেঁধে ফেলাইছি, আর হাত বেঁধে ফেলাইছি এবং কি সে জোরাজুরি কথা, তখন আমি আমার টেলিভিশনে লাথি মারছি যে সব ভাঙ গেলাম ঘরে, কোনো কথা কবি না, আজকে হয়তো বালবি মানে মরবি, আর হাত বেঁধে তখন তারা আমি চাবুক দিয়ে অনেকটি বাড়ি দিই, 15-20টা বাড়ি দিই। তখন সে বলে ভাই একদম ভালো হয়ে যাবো আর কোনো সাজানি করুন না, তাহলে মিথ্যা কথা কম না, তাহলে ভালো ব্যবহার করুন,
মানে আপনি মার দিয়ে তাকে বাধ্য করালেন।
এর আগে তো মনে করেন আমার আত্মীয় স্বজন যারা সবাই তারা বুঝাইছে, আমি নিজে বুঝাইতাম যখন ঠান্ডা থাকতো তোমার তখন বুঝাইতাম যে তুই ভালো হ ভালো করে কথা, আমি তোর স্বামী আমি তোর বড় আমি তোর কথা কইতে পারি।
বোথ সাইড প্রবলেম, অফকোর্স ইজ আ বোথ সাইড প্রবলেম, কারণ যদি একটা মানুষ রেগুলারলি আপনাকে বোঝাতে থাকে তাহলে আপনার কিছুটা হলো ছাড় দেওয়া উচিত, অথবা আপনি যদি সিদ্ধান্ত না নিতে পারেন আপনার সেখানে বিষয়টাকে স্টপ রাখা উচিত। ঠিক আছে, লেটস টেক সাম টাইম, সাম ডেজ অর সাম মোমেন্টস অর সাম মানে ফিউ ডেজ অন্তত এটাকে এভাবে যেতে দাও, তারপর আমরা সিদ্ধান্ত নিই, আমরা এটা নিয়ে ডিসকাস করি বসি। কিন্তু যদি আপনি গোয়ার্তুমি শুরু করেন, একের পর এক গোয়ার্তুমি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, সেটা বোথ সাইড থেকেই একটা টেম্পারমেন্ট লুজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে বিষয়গুলো আসলে একপাক্ষিক না, শুধু পুরুষের দিকে আঙ্গুল তুলে লাভ নাই, আমার মনে হয় বোথ সাইড থেকে বিষয়টাকে মিনিমাইজ করা উচিত। এই যে গায়ে হাত তোলার পরে যখন ও সরি বললো, ও যখন ও কিন্তু একটা পরবর্তীতে এই কাজটাই করবে রেগুলারলি, কারণ ও যখন দেখলো যে কিছুতেই কথা শোনে না, গায়ে হাত তোলার পরে সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে, তারপরে আরো আর বোঝানোর চেষ্টা করবে না, ও ধামধুম করে গায়ে হাত তুলবে। হ্যাঁ, এটা ওর জায়গা থেকে আবার কিন্তু খুব ন্যাচারাল, সে বিষয়গুলো খুব ক্রিটিক্যাল, একটু একটু চিন্তা ভাবনা করে মনে হয় ম্যানেজ করা উচিত। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনাকে আমার অল্প সময় দিব ফর 5 মিনিট। আপনি কি আপনার ওয়াইফের সঙ্গে এখনো আছেন নাকি ওনার আপনাদের ডিটাচ হয়ে গেছে?
এখনো ডিটাচ বলতে গেলে কি ডিভোর্স হয় নাই, তবে যোগাযোগ নাই।
যোগাযোগ নেই, কত বছর যাবত যোগাযোগ নেই?
এই আপনি 2.5-3 মাস,
2.5-3 মাসের মতো। এই আপনার কাছ থেকে চলে গেছে, কোথায় আছে কিভাবে আছে আপনি জানেন না?
ওর বাপের পাশে আছে,
বাপের বাসায় আছে, আপনি যেতে পারেন না ওখানে?
আমি গেছিলাম, আসলে খারাপ ব্যাপার করছি, এলাকার লোক পাঠাইছিলাম, এ নিয়ে তিনটা সালিশ হয়েছে।
সালিশ হয়েছে, মানে ওরা কি চায়?
আমার ওয়াইফ যখন চলে আসে তখন আমার ছোট বাচ্চা ছিল,
বেবিটা কি হয়েছে?
বেবিটা আমার শ্বশুর মেরে ফেলেছে মেডিসিন খাওয়া।
আপনি শিওর আপনি ছিলেন ওখানে দাঁড়ায় যে আপনার শ্বশুর মারছে?
আমি নিজের চোখে দেখিনি,
নিজের চোখে দেখেনি। তো আপনার প্রবলেম হচ্ছে আপনি অনেক বেশি ঘোরানো পাইতেন এবং আপনি নিজে যেটা মনে করেন সেটাই আপনি জাহির করার চেষ্টা করেন। আপনি আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যেটা বোঝেন তার উপরে আপনার যে আর বোঝ থাকতে পারে এটা আপনি মনে করেন। আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই, এটা না হইতে পারে, ঠিক আছে, অনেকেরই হয় না, সে আপনাকে আপনার কাছ থেকে অত্যাচারিত হয়ে আপনার কাছ থেকে চলে গেল, এটাও ঠিক আছে, অনেকেই হয়, মানে সমাজে ধরনের ঘটনা অহরহ আছে। যে মানুষ মায়ের গায়ে হাত তোলে, যে মানুষ বাবার গায়ে হাত তোলে, সেই মানুষের কোনো সেই থাকতে পারে না। আপনি বুঝেন আপনি আপনার জীবনে যে ঘটনাটা আজকে এখানে, আপনার ছেলে কোথায়? আপনার ফাদারের ছেলেটা আপনার কাছে আছে? ইউ আর লাকি যে ছেলেটা আপনার কাছে আছে। আপনার মতো মানে আপনি যে ধরনের অপরাধ করেছেন তাতে আপনার ছেলেটা আপনার কাছে থাকা উচিত না, আপনার বউয়ের সাথে থাকা উচিত ছিল আমি মনে করি। ঠিক আছে, আপনি হ্যাঁ এটা বলতে পারেন যে আপনার একটা এক্সপেকটেশন ছিল, আমি অনেক ভালোবেসেছি আমার বউকে, আমি অনেক বেশি চাইতাম বলে ওকে ভাবে পাইতাম না বলে ওর সঙ্গে আমি ধরনের আচরণ করেছি, আমি সব মেনে নিলাম। কিন্তু তারপরও আপনি একটা মানুষকে র্যান্ডামলি গায়ে হাত তুলে যাচ্ছেন, পিটাচ্ছেন, দেদারসে অমানুষের মতো পিটাচ্ছেন, তার বাবার গায়ে হাত তুলছেন, মার গায়ে হাত তুলছেন, দৌড়ায় শ্বশুরের পায়ে পড়তেছেন, আবার ওয়াইফকে সন্দেহ করতেছেন, আপনি কি চান আসলে? আপনার গল্প থেকে তো অলরেডি আমরা লেসন পেয়েই গিয়েছি যে আপনার অ্যারোগেন্সি আপনার রাগ সেটাকে আজকে আপনাকে এই জীবনের দিকে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি যে স্কুল থেকে ওখানে চলে আসলেন, আপনি বললেন আমি পড়বোই না, পড়াশোনা ভালো লাগতেছে না, সামান্য ক্ষুদ্র একটা কারণে ওইখান থেকে শুরু হয়েছে, কিন্তু ওইখানে পরিবার থেকে কেউ শাসন করেনি আপনাকে, ওইখান থেকে শুরু হয়েছে এবং দেখেন আপনার ব্যক্তি জীবন পর্যন্ত আপনার কোথাও সব জায়গায় শুধু আপনার মেজাজ রাগ 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 এবং রাগ। কি পাইছেন জীবনে? কত বছর বয়স আপনার?
26 বছর।
এই 26 বছরের জীবনে যে রাগ দিয়ে যতটা ধ্বংস হয়েছেন, কি পাইছেন জীবনে? কিছুই পান নাই, পাইছেন বাচ্চাটাকে পাইছেন, এখন ওর জীবনটাও শেষ হবে যদি আপনি এরকম রাগারাগি করেন। কি চিন্তা করেন আপনি আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি? আপনার স্ত্রীকে চান?
সে ভাইয়ান যে চরিত্রে আসছে বর্তমানে, আমি তার চরিত্রে অনেক ঘৃণা করি।
আপনার স্ত্রী বিয়ের পরপরই তো, যদি আপনার কথা আমি সত্যিই বলে নিই, আপনার স্ত্রী বিয়ের পরপরই তো সেই এই এই রাস্তাতে যায়নি, যদি আমি মনে করি আপনার কথা সত্য,
ঠিক
ঠিক না? একটা একটা সময় পরে গিয়ে গেছে, ইনফ্যাক্ট আমি বলবো বাধ্য হয়েছে। সে যদি একটা সুন্দর পরিবেশ পেত, একটা সুস্থ পরিবেশ পেত, সে নিশ্চয়ই যেত না। নিজের ভুলটা দেখেন,
আমি সবসময় আমার নিজের বিবেককে দোষী করে গেছি।
আপনি এখন কি চান? আপনার স্ত্রীকে চান?
আপনি বলতে চাচ্ছেন যে সে যে অবস্থার মধ্যে আছে সেটাকে আমি ঘৃণা করি, বুঝলাম ঘৃণা করি, সে কিন্তু আপনার স্ত্রী সে এখনো। তো আপনি যদি আপনার জায়গাটা থেকে তাকে এখনো চান, তাহলে আপনার আপনি কিভাবে তাকে চান? মানে সে সুস্থ হয়ে সুন্দরভাবে আপনার জীবনে ফিরে আসুক, নাকি আপনি তাকে আর চান না, নাকি চান তার শাস্তি হোক, কোনটা?
আমি তাকে চাই, আমি চাই সে ভালো হয়ে যাক। সে যে দুইটা করে, যে ব্যবহারটা করে, যে আচরণগুলো করে, এটা সমাজে কোনো মেয়ে করতে পারে না।
আপনি নিজে ভালো হয়েছেন?
জি, আমি চেষ্টা করি।
তো আপনি আপনার প্রবলেমগুলো বোঝেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ভালো হয়ে যান, চেষ্টা করেন। তাকে ওর মতো করে ভুলটা বোঝার সময় দেন, আপনি জোর করেন না, জোর করেন না। ওকে যে জায়গাটায় আছে, যেভাবে আছে, তাকে আপনি রিচ করার চেষ্টা করেন, হ্যাঁ, বৈধভাবে, যেভাবে, জোর জবরদস্তি করে না, চেষ্টা করেন। আর আপনি যদি ধর্ম মানেন, তাহলে আপনি একজন আলেমের কাছে যান, একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলেন যে রিলিজিয়ান কি বলে, ধর্ম কি বলে, এই অবস্থায় আমার কি করা উচিত, সে সাজেশনটা তার কাছ থেকে নেন। নেওয়ার পর আপনি সেই অনুসারে মতামত, সেই অনুসারে আপনি কাজ করেন। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? কিন্তু এই যে আপনার যে অ্যাঙ্গারনেসটা, আপনার এখনো যে ব্যাপারটা আমি দেখলাম, এই বিষয়টা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, নইলে আপনি কোনোভাবেই কি করবেন?
আমি পাঁচ মাস যাবো তার সাথে, আমি মানে কি বলবো আপনাকে, আমি এত ভালো ব্যবহার করে আসছি বলার বাহিরে, এলাকার সবাই জানে।
এটা তো আপনি পরিস্থিতি পরে করছেন, সে আপনার কাছে থাকলে আপনি আবার খারাপ ব্যবহার করবেন
না। না,
আমাদের সমাজটাই এরকম, পুরুষ বলতেই মনে করা হয় একটা পাশবিক শক্তি আছে শরীরের মধ্যে, সেটা মানেই সে ঠিক আছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, দেখবেন ডিভোর্সের জন্য যে পেপারটা দেওয়া হয়, সে পেপারের মধ্যে যে চারটা পাঁচটা রিজন লেখা আছে, সে চারটা পাঁচটা রিজনের কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই যে মনোজাগতিক কোনো সমস্যা আছে কিনা, বা অন্যান্য যে সমস্যাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ফেস করি সেটা স্পষ্টভাবে যেটা লেখা আছে, যৌন ক্ষমতা ঠিক মতো আছে কিনা, বা অন্যান্য দুই একটা বিষয় আছে, সেগুলো খুবই দৃষ্টিকট এবং শুনতেও খুব বাজে শোনা যায়। আমাদের সেন্সটাও ঠিক এরকম, যে আমরা মনে করি যে শরীরের মধ্যে একটা শক্তি থাকা মানে হচ্ছে আমি পুরুষ এবং আমি সংসার করার জন্য উপযুক্ত, এর বাইরেও অনেক কিছু লাগে, এবং যে কারণেই একজন মহিলা বিবাহিত অবস্থায়ও অন্য পুরুষের হাত ধরে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র একজন মেয়েদের পক্ষে না, এটা আমার মনে হয় একটা ছেলেদের পক্ষ থেকেও জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভাইস ভার্সা। সরি, আমি অনেক কথা বলেছিলাম, আমি বুঝতে পারছি যে আপনার অবস্থাটা এখন খুব তালমেটাল অবস্থার মধ্যে আছে, কিন্তু এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার জায়গাটা হচ্ছে এরকম, এটা একটা সোশ্যাল ড্রামা, এই ছেলেটা শুধুমাত্র অ্যারোগেন্ট হবার কারণে, ভয়াবহ রকমের বাজে রাগ থাকার কারণে তার জীবনটা আজকে 26 বছরে এসে পুরোপুরি একটা ব্ল্যাক লেভেলে চলে গিয়েছে। আমরা ওই জায়গাটা থেকে নিজেদেরকে চিন্তা করতে পারি না, আমরা জায়গাটা থেকে দূরে থাকতে চাই। আমরা জানি সংসারের মধ্যে আমাদের এই ধরনের যে পার্শ্বিক শক্তিগুলো, সেই শক্তিগুলো আমাদেরকে অনেক সময় বড় ধরনের বিপদের মধ্যে ফেলে। প্লিজ ডু নট ডু দিস, ডু নট প্র্যাকটিস ইট, অন্তত ওই লেভেলটাতে যেন না, যে লেভেলে গেলে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা থাকে না। ভালোবাসা বলেন, বন্ধুত্ব বলেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলেন, যেটাই বলেন না কেন, সেখানে যদি রেসপেক্ট না থাকে, সম্মান বোধ না থাকে, তাহলে ওই সম্পর্ক টেকে না। ডক্টর তাজুল ইসলাম, নাও ফ্লোর আপনার, আমি খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমার মনে হয় যে আজকে আপনার কাছে অনেকখানে আমি করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, কি বলার আছে আপনার, বিশেষ করে আপনি আমাকে এই পার্টিকুলার বিষয়টাকে বলেন যে অ্যারোগেন্সি কন্ট্রোল করার উপায়টা আসলে কি?
যাহা বলিব সত্য বলিব স্থানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অতিথি রহিম, আমরা যতটুকু দেখতে পেলাম যে খুব বড় ধরনের যে অপরাধের কোন ইতিহাস আছে তা না, তবে যেটা দেখা গেছে সে লেখাপড়া কম করেছে এবং পরে খারাপ ছেলেদের সঙ্গে মিশে গিয়ে সে নেশা টেশার জড়িয়ে গিয়েছিল। নেশা জড়িয়ে গেলে এবং আস্তে আস্তে খারাপ ছেলের সঙ্গে মিশতে গেলে কিছুটা চরিত্র স্বভাবে পরিবর্তন হয়, এটি স্বাভাবিক। আর তাছাড়া সে নিজেই স্বীকার করেছে রহিম যে সে ছোটবেলা থেকেই রাগী ছিল। সে যেটা বলতে চাচ্ছে যে মিথ্যে বললে সে সহ্য করতে পারতো না, আসলে মিথ্যে বলে সহ্য করতে না পারলে আপাতত মনে হতে পারে যে এটা তো খুবই ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে ধৈর্য হারা হওয়া, যে কোনো খারাপ কাজকে আমরা অপছন্দ করব কিন্তু মাথায় রক্ত চলে যাবে, তারপর খুনাখুনি করবে বা মারামারি করবে, এটা কিন্তু শুধু কেবল ভালো কাজের জন্য এটা করছি এই দিয়ে এটাকে সাফাই দেওয়া যেতে পারে না। এখন প্রশ্ন যাচ্ছে যে মানুষ কেন এত মানে উগ্রভাবে রেগে যায় এবং এটা জ্ঞান থাকে না, এবং সে ক্ষেত্রে কি করা যায়? রহিমের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে গেলে অনেক ফ্যাক্টর থাকে। রাগটা কিন্তু অনেক সময় বংশগত মানে জেনেটিক কারণে আসতে পারে, আবার অনেক সময় ওই ছোটকালে লালন পালন পদ্ধতির কারণে অনেকে রাগী হতে পারে, আবার ছোটকালে অনেকে নিজেরা মাইদুল খাওয়ার পরে সে নিজেরাই আবার পরে অত্যাচার হয়ে উঠতে পারে। তাছাড়া অনেকগুলি বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকে, হরমোনের ফ্যাক্টর থাকে, এই সমস্ত ফ্যাক্টর থাকা সত্ত্বেও আমরা এখন কি করতে পারি? আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে রাগ কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, সব মানুষই রাগ হয়, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়া অথবা আক্রমণাত্মক হয়ে যাওয়া বা যাকে তাকে মামা বাবাকে বউকে সবসময় মারামারি করা, এটা কিন্তু একটা খারাপ পর্যায়ে চলে যায়। এখন যিনি রাগ হচ্ছেন, যেমন রহিমের কথা বলতেছি, যিনি রাগ হচ্ছেন তাকে প্রথমে স্বীকার করে নিতে হবে যে আমি আফসোস করে রেগে যাই এবং রাগের অবস্থায় খারাপ কাজ করে ফেলি। এই কথাটা তাকে সবসময় মনে রাখতে হবে। এখন সে যখন রেগে যাবে তখন যদি তার পক্ষে সম্ভব হয় তখন তাকে কয়েকটা জিনিস করতে পারে। একটা হচ্ছে যে সে লম্বা করে শ্বাস প্রশ্বাস নিবে, ওই জায়গা থেকে সে সরে যাবে, অথবা তখনই সে মাথায় চিন্তা করতে পারে আমি এই মুহূর্তে রেগে গিয়ে যা বলি সেটা খারাপ হবে, এটা ফলশ্রুতি ভয়ানক হতে পারে, বউকে মারলে বউ চলে যেতে পারে, বদনাম হতে পারে, বাবাকে মারলে সেটা অপরাধ হবে, পাপ হবে। এইভাবে রাগের যে ফলশ্রুতি বা কনসিকুয়েন্স সেগুলি সম্বন্ধে সে সচেতন থাকবে এবং সে শুয়ে পড়বে অথবা সেই জায়গা থেকে সে সরে যাবে। আর এছাড়া আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং সবচেয়ে বড় কথা আমরা কাউন্সিলিং এর উদ্যোগ দিই, যদি লম্বা সময়ের জন্য কারো করে থাকে মানে দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে তারা কাউন্সিলিং এ আসতে হতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে, কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও www.rj-kebria.com, that is rjkebria.com। আজকের মতো সাইন অফ করছি। যাবার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি এই মাসের শেষ সপ্তাহ, আগামী সপ্তাহ এবং প্রচারিত হতে যাচ্ছে দুর্দান্ত সাহসী এপিসোড এভার ইন জেবিএসবি যাহা বলিব সত্য বলিব, জেবিএসবি আনসেন্সার্ড পার্ট টু, যেখানে কনফেস করবে সোমা হিজড়া, যেটা পার্ট ওয়ানে শুভ হিজড়া বলেছিল সেই ঘটনা কতটুকু সত্য সেটা প্রমাণ করবে পার্ট টু। তো আমরা আপনাদেরকে বলবো কোনোভাবেই মিস করবেন না, কারণ এমনও হতে পারে এটি যেহেতু খুবই 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 রিস্কি একটা এপিসোড, আমরা হয়তোবা আমাদের ওয়েবসাইটে এটা নাও দিতে পারি, আপনারা হয়তোবা পরবর্তীতে ডাউনলোড করে শুনতেও পারবেন না। সুতরাং বি প্রিপেয়ার্ড, আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আপনার দরজায় করা নাড়ব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.